exclusively on FusionBD.com. Fishman's Morning.
মাবি আক্তার সীমান্ত পড়াশোনায় মনোযোগী ছিলেন না কখনোই, ঘুরে বেড়ানোতেই যত আনন্দ তার। 2010 সালে তাই মামা জোর করে ঢুকিয়ে দিলেন ভারোত্তোলন খেলায়। ছোট্ট সীমান্ত সে ভার বইতে গিয়ে থমকে যাচ্ছিলেন বারবার, কিন্তু সাহস হারালেন না। এক পা দু পা করে মাত্র 5 বছরে পৌঁছে গেলেন এসএ গেমসে। পরের ঘটনা তো সবারই জানা, 63 কেজি ভার উঠিয়ে বাংলাদেশ আনসারের এই সদস্য জিতে নিলেন সোনার পদক। জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকাকে সম্মান জানাতে গিয়ে আটকে রাখতে পারলেন না চোখের পানি, কাঁদলেন অঝরে। 17 বছর বয়সী মাবিয়ার সে কান্নার সঙ্গে কেঁদে উঠেছে গোটা বাংলাদেশ। পড়াশোনায় খুব একটা ভালো ছিল না মাবিয়া, পড়াশোনা ছেড়ে দিয়েই শুধুই ঘুরে বেড়ানো। তখন মামা কাজী সাদত হোসেন তাকে নিয়ে যুক্ত করলেন ভারোত্তোলন খেলায়। মামা নিজেও বাংলাদেশ আনসারের বক্সিং টিমের কোচ। খিলগাঁও মডেল স্কুলের ছাত্রী মাবিয়া আক্তার সীমান্ত, স্কুল আর বাসাতেই সীমাবদ্ধ ছিল তার সবকিছু, আর ওর মধ্যে সম্ভাবনা দেখেই হয়তো মামা এ খেলায় তাকে সম্পৃক্ত করে দিলেন। মামার তাগিদেই প্র্যাকটিসে যেতে হয়েছে, ভারোত্তোলনে কষ্ট অনেক বেশি, আর দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই। শরীরের সমস্ত শক্তি দিয়ে লোহার ভারী বস্তুটা তুলতে হয়, প্র্যাকটিসে হাত ছিলে যেত, শরীর ফেটে রক্ত বের হতো, হাঁটু থেকে উপরের দিকে অনেকখানি ছিলে যেত, তবুও থেমে থাকেননি সীমান্ত। ২০১১ সালে খিলগাঁও যুব কল্যাণ সংসদের একটি প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগী হিসেবে অংশ নেয়া, আর প্রথমবারেই রৌপ্য পদক, খুশিতে আত্মহারা মাবিয়া। 2011 সালে আনসার ও ভিডিপির ক্রীড়া দলে যুক্ত হন সীমান্ত। আনসারের পক্ষ হয়ে সারা বছর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন। কোচ ও সহকর্মীদের সহযোগিতায় প্রায় সবগুলোতেই সাফল্য পান তিনি। আনসারে ক্রমাগত ভালো করতে থাকায় নারীদের জাতীয় দল থেকে ডাক পড়ে। 2012 সালে জাতীয় দলের সদস্য হন মাবি আক্তার সীমান্ত, আর সে বছরই প্রথম দেশের বাইরে গিয়ে নেপালের সাব চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া। সবার অনুপ্রেরণায় সেবার নেপালে প্রথম আন্তর্জাতিক পুরস্কার হিসাবে ব্রোঞ্জ জিতে নেয়া। মাবিয়ার প্রথম স্বর্ণপদক জয় 2013 সালে, আনসারের হয়ে বাংলাদেশ গেমসে খেলে এই স্বর্ণ জয় করেন তিনি। মোট 11 বার দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক খেলায় অংশ নিয়েছেন মাবিয়া এবং সবকটিতেই পদক লাভ করেছেন। 2013 সালে মালয়েশিয়াতে জুনিয়র ক্যাটাগরিতে সিলভার ও ইউথে ব্রোঞ্জ, থাইল্যান্ডের কিংস কাপে ব্রোঞ্জ, পুনেতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ইউথ ক্যাটাগরিতে গোল্ড, জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে সিলভার মেডেল, এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ অর্জন করেন তিনি। ভাঙা হাত নিয়েই ভারতের গৌহাটি ও শিলংয়ে অনুষ্ঠিত 12তম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনে। পদক বিতরণের সময় মাবিয়া যখন বিজয় মঞ্চে, ঠিক তখনই বেজে উঠল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আবেগ আপ্লুত মাবিয়া তখন আর নিজেকে স্থির রাখতে পারেননি। লাল সবুজ পতাকাটি যখন ধীরে ধীরে উপরের দিকে উঠছিল, মন ছুঁয়ে যাওয়া সারল্যে মাবিয়া পতাকার দিকে তাকিয়ে স্যালুটের ভঙ্গি করলেন, কাঁদতে লাগলেন অঝোর ধারায়। জাতীয় সঙ্গীতের মধুর সুর মূর্ছনার সমাপ্তি ঘটার আগ পর্যন্ত তিনি একইভাবে কেঁদে গেলেন, যে কান্না স্পর্শ করেছে আমাদের সবার। মাবিয়ার পরিবার অত্যন্ত দরিদ্র। খিলগাঁওয়ের সিপাহীবাগের এক ঘিঞ্জি এলাকার 2 কামরার একটি টিনের ঘরে তাদের বসবাস। অভাব অনটনের সংসারে বাবার ছোট্ট মুদি দোকানটাই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ভারোত্তোলক হওয়ায় কোচের পরামর্শে মাবিয়াকে অনেক প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হয়, মেনে চলতে হয় অনেক নিয়ম কানুন, কিন্তু মুদি দোকানে বাবার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। অর্থের অভাবে পড়ালেখাটাও বন্ধ হয়ে গেছে তার। আন্তর্জাতিক খেলার আসরে স্বর্ণ জয় করে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারলেও নিজেদের পরিবারে স্বাচ্ছন্দ্যে মুখ দেখেননি বাংলাদেশি মেয়ে মাবিয়া আক্তার ও সাঁতারে আরেক স্বর্ণজয়ী মাহফুজা আক্তার শিলা। পিতার অবস্থা ভালো নয় বলে সারা বছরই তাদের অভাব অনটন লেগেই আছে। এই অভাবের করাল গ্রাস থেকে বাঁচতে সোনার পদকও বিক্রি করতে হয়েছে শিলাকে। অথচ সারা দেশ পঞ্চমুখ হয়ে আছে তাদের স্বর্ণজয় প্রশংসায়। টানাপোড়নে জর্জরিত মাবিয়া শিলা পরিবারকে এই অব্যক্ত যন্ত্রণা থেকে বাঁচাতে অবশেষে এগিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দায়িত্ব নিয়েছেন পরিবার দুটির বাসস্থানের ব্যবস্থা করে দিতে, আর শিলার বিক্রি করা সোনার পদকটি যাতে ফেরত নেওয়া হয় সে ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। জন্ম থেকে স্বর্ণজয়, মাত্র ১৯ বছরের জীবন মাবিয়া আক্তার সীমান্তর। চরম দারিদ্রের কষাঘাতে জর্জরিত প্রতিটি মুহূর্তের কথা আজও স্মরণীয় হয়ে আছে। জীবনযুদ্ধে কিভাবে জয়ী হতে হয়, কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে সৌভাগ্য অর্জন করতে হয়, তার জ্বলন্ত উদাহরণ মাবিয়া। মাবিয়ার এই স্বর্ণ সাফল্যে হয়তো মিছিল হয়নি দেশ জুড়ে, কিন্তু দক্ষিণ এশীয় গেমসে সোনা জিতে তিনি লাল সবুজের এই দেশকে যেভাবে সম্মানিত করলেন, যেভাবে আবেগ আপ্লুত করলেন সকলকে, তা সহজে ভুলে যাওয়ার নয়। ঢাকা এফএম পরিবারের পক্ষ থেকে মাবিয়ার জন্য রইল অনেক শুভকামনা ও অভিনন্দন। সূত্র newsbangladesh.com, একটি ঢাকা এফএম 90.4 প্রযোজনা।
ফিরে এলাম সিনেমন রিফ্রেশমেন্ট মোমেন্টের পরে। শুনছিলাম বাংলাদেশি তরুণী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের কথা। অসাধারণ গুণে গুণের অধিকারী একজন মানুষ। এবং হ্যাঁ, শুনছেন আপনারা ক্লেমন ভালোবাসে বাংলাদেশ, তাসমিয়াতির সাথে, সেই সাথে গুরু কিন্তু কিছুক্ষণের মধ্যে জয়েন করে ফেলবে আমাদের সাথে। ফ্রেন্ডস, এখন যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে, আমরা ফিরছি একটু পরে, সাথে থাকুন। আর হ্যাঁ, ফিরে আসুন রবিতে, কারণ রবিতে ফিরে এলেই পাচ্ছেন এক বছরের জন্য ফ্রি ইন্টারনেট, মাত্র ২৯ টাকা রিচার্জ করে ফিরে আসলে প্রতি মাসে ১ GB করে প্রতি এক বছর ইন্টারনেট ফ্রি পাচ্ছেন আপনি। রবি বন্ধ সংযোগ চালু করে এখনই ফিরে আসুন আর উপভোগ করুন দারুণ সব অফার। বিস্তারিত জানতে www.robi.com.bb আপনি সার্চ করুন, সবকিছু পেয়ে যাবেন। চলে যাচ্ছে ছোট্ট একটা টুইং ব্রেকে, ফিরছি টুইং ব্রেকের পর। জয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
এই গরমে জ্যাম ছেলে এই দোকান ওই দোকান ঘুরে কেনাকাটা করতে ভালো লাগে? আমি তো অনলাইনে সবকিছু কিনে পেমেন্টটা বিকাশ করি। এতে দুটো লাভ, এক, বাড়তি কোনো চার্জ ছাড়া ঘরে বসে কেনাকাটা হয়, আর দুই, আমি পাই 20% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দারাজ, বাগডোম, প্রিয় শপ, রকমারি.com সহ জনপ্রিয় ১৩টি অনলাইন শপে। তার মানে ক্যাশের চেয়ে বিকাশ ভালো। বিস্তারিত বিকাশ.com এ। প্রয়োজনে পাশে বিকাশ।
চেনা যায় ঘানে খাঁটি ঘি এর মানে, ১০০ ভাগ খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি, ঘানেই কাবু।
ক্যাশফুল শরতে ক্যাশফুল অফার,
হিরো স্প্লেন্ডার, এইচ এফ ডিলাক্স, গ্ল্যামার, স্প্লেন্ডার স্মার্ট এবং হাঙ্ক ব্র্যান্ডের উপর চলছে অভূতপূর্ব ছাড়।
এই অফারটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত,
তাই দেরি না করে কিনে ফেলুন আপনার পছন্দের হিরো মোটর সাইকেলটি।
আজই চলে আসুন আপনার নিকটস্থ হিরো শোরুমে।
আমার সাথে চালাচ্ছি, চলবে না। আমার সাথে একদম চালাকি চলবে না।
নতুন মশলা চালাকি নেই তো,
১০০% বিশুদ্ধ প্রাণগুড়া মশলা এখন নতুন রূপে।
আপনার জন্য প্রাণগুড়া মশলা, সুফি মশলা, মশলার নামে অন্য কিছু নয়।
আমার সাথে কোনো চালাকি চলবে না।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। That's right, dear listener. আপনারা শুনছেন ক্লেমন ভালোবাসা বাংলাদেশ, তাসমি আছি সাথে এবং ভালো লাগা ভালোবাসার কথাগুলো আমরা এখন বলবো। আর এই মুহূর্তে আমরা চলে যাব গুরুর কাছে। গুরু, গত দিকে আপনাকে অনেক বেশি মিস করেছি, অনেক বেশি।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথে এনে দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে, ভালোবাসা ফেরিও না, চলে এসো বন্ধু মাটির টান, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। পারস্পরিক এই সম্পর্ককে ভালো লাগা বা মিস করা এই ব্যাপারগুলো হয়তো থাকবেই, প্রকৃতি কখনোই অনেক পারফেক্ট কিছুকে কখনোই হয়তো মেনে নিতে পারে না, প্রকৃতি কখনোই হয়তো নিরবিচ্ছিন্ন কোনো কিছুকে মেনে নিতে পারে না। তোর মতোই সমস্যা আমারও হয়েছে যে প্রায়শই মনে হচ্ছে যে ট্রেনটা মনে আমার সামনে দিয়ে চলে গেল, প্রায়শই মনে হচ্ছে যে বহু মানুষের সাথে এক হয়ে থাকার যে ভালো লাগার সম্পর্ক সেটা মনে হয় একটু দূরে চলে আসলো, প্রায়শই মনে হয়েছে চলো আকাশ ছুঁয়ে দেখি আবেগের হাতছানি দিত আমাকে, তাকে আমার কাছ থেকে কিছুটা হলেও দূরে সরে গেল, ভালো লাগা ভালোবাসার এই নিরবিচ্ছিন্ন রূপ, ভালো লাগা ভালোবাসার এই একচ্ছত্র রূপ কখনোই প্রকৃতি মেনে নিতে পারে না। এবং কেন জানি কেমন কেন কেন যেভাবেই হোক ভালোবাসার কেমন ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির সাথে চমৎকার একটা সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে, এই সম্পর্কটা এত ভালো হওয়ার কথা ছিল না, এত ভালো হতে নেই, এত ভালো হলে আসলেই নজর লাগে, এত ভালো হলে প্রকৃতি সহ্য করতে পারে না, প্রকৃতির কাছে এক প্রকৃতি নিজে ব্যতি রেখে অন্য কোনো কিছু অ্যাবসোলিউট বিউটি বলে কিছু নেই, নিরঙ্কুশ বলে কিছু নেই, থরে থরে সাজানো বলে কিছু নেই, একটা ধ্বংস হতে বাধ্য, এজন্যই ভয় লাগে, পাশে এই সুন্দর জিনিসটা হাত ছাড়ানো হয়ে যায়, পাশে এত চমৎকার ভালো লাগে ভালোবাসার সম্মিলন ক্ষেত্রটা মুখ থুবড়ে না পড়ে, ভয়টা ওখানে যে প্রকৃতি কখনো অ্যাবসোলিউট বিউটি মেনে নিতে পারে না, কখনো নিরঙ্কুশ সৌন্দর্য সহ্য করতে পারে না। সবাইকে আরেক দফায় আনুষ্ঠানিকভাবে আমি স্বাগত জানাচ্ছি প্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, প্লেমেন রিফ্রেশমেন্ট আওয়ারে আমরা মাবিয়ার জীবনের কথা বলছিলাম, এবং মাবিয়ার জীবনের কথাগুলো যখন উচ্চারিত হচ্ছিল স্পেশালি মাবিয়া যখন ব্লাইন্ড অফ ওয়ানারে দাঁড়িয়ে যখন সে তার চোখ দিয়ে পানি বের হয়ে আসছিল এবং দেশের প্রতি তার যে ডেডিকেশন সে রিফ্লেকশন যখন বারবার করে আসছিল, তখন সত্যি যে কোনো মানুষের মধ্যে দেশের প্রতি ভালো লাগা ভালোবাসার এই সম্পর্কটা তখন অনেক বেশি করে মজবুত হয় এবং ভালো লাগার জায়গাটা অনেক বেশি অবাহিত হয়ে ওঠে। আমরা আরেক দফায় সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি প্লেমন ভালোবাসা বাংলাদেশ স্টুডিও, আজকের অতিথি অলরেডি উপস্থিত আমার সাথে, যিনি অলরেডি হট সিট অলঙ্কৃত করেছেন, এবং বলে রাখা ভালো যেন মনে করে যেন সবাই প্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে এক্স্যাক্টলি পেজে একবার মনে করে ঘুরে আসে, প্রোগ্রামের জন্য না হলেও একটা সুন্দর মানুষকে দেখবার জন্য হলেও ঘুরে আসতে কিন্তু পারে, তার জন্য যা করতে হবে ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পেয়ে যাচ্ছ, যেখানে নায়নার ছবি দেওয়া আছে এবং সৌন্দর্যের বিভিন্ন রকমের বর্ণনা বিভিন্নভাবে দেবার চেষ্টা করি, আসলে দারুণ সুন্দর একজন মানুষ, সৌভাগ্যক্রমে আমি সামনাসামনি দেখছি অ্যাট লিস্ট তোমরা ভার্চুয়াল মিডিয়ার কল্যাণে অন্তত ছবিটা তার দেখবার সুযোগ পাবে, সো প্লিজ তোমরা পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো, নায়না দারুণ ভালো লাগা চরম ভালোবাসার সাথে প্রেমন ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে তোমাকে স্বাগত জানাচ্ছি।
থ্যাংক ইউ। তো আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য।
সো হট সিটে বসেছো, হট সিট কিন্তু ভালোবাসার দারুণ এক কি বলবো, ভালোবাসার সবচেয়ে মূল্যবান একটা চেয়ার, যেখানে সত্যি অনেকেই কানেক্টেড থাকতে চায় হট সিট কে ঘিরে। অনুভূতি কেমন?
অনুভূতি কিছুটা নার্ভাস, আর ওভারঅল খুব ভালো লাগে, একটা ভালো লাগে কাজ করছে, অন্যরকম একটা ভালো লাগে।
ওকে, আমরা নায়নার জীবনের কথা শুনবো, তার আগে একটু ঘুরে আসি তাসমিয়ার কাছ থেকে।
গুরু অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এন্ড ইয়েস ক্লেমন মানে কিন্তু রিফ্রেশমেন্ট, ক্লেমন মানে কিন্তু কি বলবো, আমি যখন নিজে খুব বেশি একটু বোর ফিল করি অথবা মনে হয় যে আমাকে কিছু ড্রিঙ্কস করা উচিত, ড্রিঙ্ক করা উচিত, সেক্ষেত্রে কিন্তু আমি সজীবতার জন্যই, কিন্তু সজীবতার অন্য মানে যেহেতু ক্লেমন, তো আমি ক্লেমনটা পান করে নিই। এবং হ্যাঁ, ক্লেমন কিন্তু দিচ্ছে আপনাকে অফুরন্ত সুযোগ, বিকজ ক্লেমন ভালোবাসা বাংলাদেশে চলে এসেছে আপনাদের একেবারে ডাল কাছে ডাল প্রান্তে, কিনে ভালোবাসার গল্পগুলো নিয়ে, রাইট? এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার গল্পগুলো আমরা সবসময় শুনতে চাই, শোনাতে চাই ঢাকা এফএম 90.4 এ। সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগে, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্পের ডালি নিয়ে এসে আবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসা বাংলাদেশ, অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এর সাথে থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত। ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় ক্রিয়া ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা শিখত, এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে গিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন, আর ঢাকা এফএম 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। জি গুরু, আমরা গল্প শুনতে যাচ্ছিলাম।
ওকে, আমরা সময় না নিয়ে সরাসরি চলে যাচ্ছি নায়নার কাছে। নায়না, শুনি তোমার জীবনের কথা।
জীবনের কথা আমি আমার প্রথম থেকে বলবো, আমার বার্থ হচ্ছে ঈশ্বরদীতে, ওইখানে আমি বাবা মার সাথে থাকতাম। আমরা হচ্ছে পাঁচ ভাই বোন, দুই বোন তিন বোন, সরি, দুই ভাই তিন বোন আমরা, আমি সবার ছোট। তো তখন থেকে ভাইয়ারা ঢাকায় থাকতো, দেখা আমি মানে বেশ বড় হওয়ার পর থেকে দেখছি যে মানে যখন থেকে আমি বোঝা শিখছি তখন থেকে আমি দেখছি আমার ভাইয়ারা ঢাকায় বা সবাই বাসার বাইরে।
দুই ভাই?
হ্যাঁ, দুই ভাই। তো দেখা যাচ্ছে একটা সময় পর আমার বড় বোনের বিয়ে হয়ে যায়, আমি মানে আমি আমার আম্মু থাকতাম, আমার মেজ বোন হচ্ছে হোস্টেলে থাকতো। তো সেই সুবাদে আসলে আম্মুর সাথেই থাকা হতো আমার।
ঘরে ফিরে বড় যখন হচ্ছে বাড়িতে, ঘরে শ্যামলা কালো এরকম কোন রং দেখেছো নাকি শুধু ফর্সা লাল?
অফকোর্স, অ্যাকচুয়ালি আমার মা অনেক ফর্সা ছিল, আমার বাবা অনেক ফর্সা, এই জন্য
শ্যামলা কালো এগুলো দেখার সুযোগই হয়নি।
আমি আমার ফ্যামিলিটা দেখিনি।
আচ্ছা, দেখতে ইচ্ছে হলে সামনের দিকে তাকায় দেখে নিতে পারো। আর তাস্তা, তোর কত খেয়াল করিনি, তোরা কি নাকি ওর রঙে রাঙায়িত হয়েছিস তুই?
গুরু, আমি তো কালো ছিলাম না কখনো,
আমি খেয়াল করি না, সরি তাস্তা। তুইও যেরকম লালচে, লালচে রঙটা এত কমন। এনিওয়ে, যাই নায়নার কাছে। নায়না বলছিল যে ঢাকাতে ভাইরা ছোটবেলা থেকে, তারপর?
হ্যাঁ, তো আমি হচ্ছে স্কুলে পড়তাম, ঈশ্বরদীতে না, আমি আমি তার আগে একটু কিছু বিষয় বলে রাখি। আমি একটা সময় পরে আমি যখন ওখানে ফাইভ পর্যন্ত পড়েছি, ফাইভ পর্যন্ত পড়ার পরে আমার আম্মু অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তার বেসিক্যালি ক্যান্সার হয়েছিল, তো ইন্ডিয়াতে পাঠানো হয়, বাট আনফর্চুনেটলি আমার আম্মুকে আমরা সেভ করতে পারিনি, সে চলে যায় 2005 আমাদেরকে ছেড়ে। তারপর আসলে ঢাকা শিফট করা হয়। আমি তখন ক্লাস সিক্সে পড়ি, তো দেখা যাচ্ছে ওইখানে আসলে ভাবে কন্টিনিউ করা পসিবল হয়নি, আমার এক্সামটা দেওয়া পসিবল হয়েছিল না, এই জন্য ঢাকা চলে আসতে হয়।
মায়ের তো সব স্মৃতি তোমার মনে আছে অলমোস্ট?
হ্যাঁ, মনে আছে, আমার বুদ্ধি হওয়ার পর থেকে তো অনেক কিছুই দেখেছি আম্মু আসলে।
মায়ের ফাইনালি চলে যাওয়া কি একদম তোমার চোখের সামনে নাকি বাসায় সেই সময় ছিলেন না বা কিছু?
আমি বাসায় না, আমার মা বাসায় ছিল না, আমার মা এক বছরের মতো কন্টিনিউয়াসলি সে মেডিসিনের উপর ছিল, আর সিক্স মান্থের মতো সে হসপিটালে ছিল, হসপিটালাইজ ছিল। তো আমার মা চলে যাওয়ার পরে ভাইয়ারা আসলে আমার মা বাবার দায়িত্ব পালন করে, আমার বাবার একটু বিয়ে করে। আইডল বলতে আমি আমার ভাইয়াদেরকে চিনি, আমার ভাইয়ারা আসলে তারা শুধু আমার ভাই না, তারা আমার মা বাবা সব দুজনের দায়িত্ব তারা পালন করছে। আমরা দুই বোন থাকতাম, বড় বোনের অনেক আগে বিয়ে হয়ে গিয়েছিল, তো পরে হচ্ছে এখানে এসে স্কুলে ভর্তি হলাম। স্কুলে যখন আমি ভর্তি হই, ক্লাস ইয়ার মানে আমার প্রমোট করা হয়, করে দেওয়া হয়, ইচ্ছা করে করেছিল ভাইয়া। ক্লাস সেভেনে আমাকে অ্যাডমিট করা হয়। খুব মানে টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য পড়াশোনা করাটা, কারণ একে তো আম্মু নেই পাশে। কারণ এর আগে যখন আমি পড়াশোনা করতাম, আসলে আম্মু অনেকভাবে গাইড করতো, কিন্তু তখন ওইভাবে আসলে গাইডটা পাচ্ছিলাম না। তো তারপর কন্টিনিউ করি, ভাইয়ার অনেক সাপোর্ট করেছে। রেজাল্ট খুব একটা ভালো করতে পারি না, ফার্স্ট হওয়ার ইচ্ছা ছিল, ফার্স্ট হতে পারি না, থার্ড হই। যাই হোক, এভাবে কন্টিনিউ চলতে থাকে। ক্লাস এইটে আমি অসুস্থ হয়ে পড়ি অনেক, আমার হেপাটাইটিস বি হয়েছিল। তো তারপরে আসলে ওইভাবে আমার ক্লাস কন্টিনিউ করা পসিবল না হওয়ার কারণে আমার ওই মানে অনেক প্রবলেম হয়। তারপরে আমি হচ্ছে আবার নতুন করে যখন সুস্থ হই, জয়েন করি আবার, ওই ওই অবস্থা থেকে আমি কন্টিনিউ করি, রেজাল্ট তখন আরো খারাপ হয়ে যায় আমার। তো যাই হোক, এভাবে পড়াশোনা চলছিল। ক্লাস নাইনে যখন মানে আমাদের সায়েন্স কমার্স ডিভাইড হয়ে গেল, তখন গিয়ে একটা ছেলের সাথে আমার পরিচয় হলো। আমার সচরাচর অনেক আগের স্টুডেন্ট ছিল, ক্লাস করতো না, তো পরিচয় হলো। ওর নাম ছিল অঙ্গন। তো পরিচয় হওয়ার পরে আমাদের ফ্রেন্ডশিপটা ভালো হতে থাকে। অন্য কারোর সাথে তেমন, আমাদের আরেকটা বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের ক্লাস আমরা মেয়ে ছিলাম মাত্র দুইজন, আর হচ্ছে ছেলে ছিল অনেকজন। তো আমরা দুইটা মেয়ে অনেক খাতুরে ছিলাম ক্লাসের। তো যাই হোক, অনেক স্পেশাল ট্রিটমেন্ট পেতাম ছেলেদের থেকে আমরা। তারপরেও হচ্ছে আমার ওই ফ্রেন্ডটা অনেকভাবে মানে আমাকে হেল্প করতো, আমাকে নোট টোট এটা সেটা। ও নিজে খুব একটা ক্লাস করতো না, রেগুলার স্টুডেন্ট ছিল না। তো এই তো, যাই হোক, ওটা হয়তো ফার্স্ট একটা ভালো লাগা কাজ করছিল। ভালো লাগাটা আসলে ভালোবাসায় একসময় গড়ায়। তারপরে যদিও এই ফ্যামিলি আসলে এ বিষয়ে একটু নারাজ ছিল, কারণ আমার ব্যাপারটা যেটা হচ্ছে, আমার আম্মু নেই ফার্স্টলি, আমার ভাইয়ারা সবসময় ওকে আগলে রাখা ট্রাই করতো, ইভেন এখনো করতেছে। তো ওইভাবে আসে মানে অনেক কনসার্ন যে না, ভালো কোনটা আমার জন্য, কোনটা ভালো কোনটা খারাপ, খুব বেশিভাবে তারা চিন্তা করতো। তো অনেক প্রবলেম ফেস করতে হয়। তো একটা সময় পর আসলে ওই ভালো লাগাটা বা ওই ভালোবাসাটা আমি কন্টিনিউ করতে পারি না, শেষ হয়ে যায়।
যেহেতু অনেকগুলো ঘটনা তোমার জীবনে যে ঘটে গেছে, তো ওই বিলাসিতা করাটা তোমার জন্য সঠিক মনে হয়?
ওইভাবে আসলে চিন্তা করা হয়নি কখনো। আমার মাথায় ছিল যে হচ্ছে আসলে আমার ভাইয়ার আমার জন্য যেটা চিন্তা করবো অবশ্যই আমার জন্য ভালো
হবে। ওকে, তারপর?
তো তারপরে আমি কলেজে অ্যাডমিট হই। আমার এক্সামটা খুব ঝড় গিয়েছে, আমার এক্সাম টেক্সাম এগুলোর মাঝে রেজাল্ট খুব একটা ভালো হয় না। এ প্লাস পাওয়ার ইচ্ছা ছিল, বাট এ প্লাস পাই না, এ মাইনাস পেয়ে যাই। তারপরেও অ্যাডমিট হই, একটা ভালো কলেজে অ্যাডমিট হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই যে অনেক আদরে ছিলাম ভাই বোনের, এই জন্য আমাকে দূরে পাঠানো হয় না। আমাকে মানে সবসময় চোখের সামনে সামনে রাখা হতো যে না এখানে যাবো ওইখানে যাবো একই সাথে নিয়ে, মানে সবসময় আমার সাথে একটা একটা দুইটা গার্ড থাকতো। তো আমি রেফারেন্স পাবলিক অ্যাডমিট হওয়ার ইচ্ছা ছিল, বাট হওয়া হয় না। আমাকে অ্যাডমিট করা হয় হচ্ছে ধানমন্ডিতে একটা কলেজে, ইউনিভার্সিটি টমাস ফেডারেশন কলেজ। ওইখান থেকে আমি আমার এসএসসি কমপ্লিট করি। ওইখানেও মানে খুব ভালোভাবে কেটে যায় আমার সময়গুলো। তখন অনেক ফ্রেন্ড ছিল আসলে, তখন আমি নতুন নতুন কলেজে উঠেছি, আমার কলেজটা গার্লস ছিল। তারপরেও ফেসবুকের থ্রুতে বা অন্যান্য অনেক থ্রুতে অনেক ফ্রেন্ডশিপ হয় অনেকের সাথে। হয়তো তখন ওইভাবে মানুষ চিনতে শিখিনি, অনেক দেখা যাচ্ছে অনেক খারাপ বন্ধু হয়, ভালো বন্ধুও হয় অনেক। এখনো মানে একজন দুজনের সাথে আমার কন্ট্যাক্ট আছে। তো যাই হোক, এভাবে শেষ হয়ে যায় আমার কলেজ লাইফও। কলেজ লাইফের শেষের দিকে আবার আমার যে বয়ফ্রেন্ড আছে, আমার সাথে কন্ট্যাক্ট করে, অনেকভাবে কনসেন্স করা ট্রাই করে আমাকে, যে আসলে সে হচ্ছে আমাকে লাভ করে বাইটা সেটা।
সেই ছেলে বলতে অঙ্কন?
হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, সে আবার ফিরে আসে তাই তো?
হ্যাঁ, ওর আরেকটা নাম আছে শুভ।
শুভ, তোমরা শুভন, আমি কথাটা কন্টিনিউ করি। সো আবার ফিরে আসেও,
ফিরে আসে বলতো, ফিরে আসার চেষ্টা করছে,
চেষ্টাই করছে যে আমাকে তুমি ভুলে যেও না, আমি তোমাকে রিয়েলি ভালোবাসি।
না, আমাকে একটা বোঝানোর চেষ্টা করে যে না, তুমি হচ্ছে, তুমি হয়তো আমাকে ভুলে ভালোবাসো, বাট আমি ভালো না, এটা বোঝানোর ট্রাই করে। ওকে, তারপর তো আমি তখন থেকে বলি যে দেখো, আমার ফ্যামিলি আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার ফ্যামিলির এগেনস্ট আমি যাবো না কখনোই। তো তারপর যেটা করে, সে আমার মাঝে কোন একটা প্রবলেম নিয়ে সে আমার ভাইয়ের ব্যাপারে কিছু একটা কমেন্ট করেছিল, যেটা কিন্তু আমার খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, ওটার জন্য আসলে আমার খুব মানে ব্রেকআপটা হয়েছিল। তো পরে আমি মানে কন্টিনিউ করি না, বলি যে নানা ভাবে বোঝাই। তারপর হঠাৎ করে আমার এসএসসি কমপ্লিট করার পর আমার খুব শখ হয়, আমার বোন তখন, আমার মেজো বোন তখন আমাদের সাথে থাকতো, ও জব করা ট্রাই করতেছিল। তো কেন জানি না, আমি বলতে পারবো না এক্সাক্ট রিজনটা, আসলে আমারও ইচ্ছা আমিও জব করব আমার বোনের মতো। মানে আমি নিজেকে বোঝাতে চাইতাম যে আমি অনেক বড় হয়ে গেছি, এসএসসি কমপ্লিট করে ফেলেছি, এখন ইউনিভার্সিটিতে যাবো। তো রেজাল্ট এর আগেই আমি জবের জন্য অ্যাপ্লাই করি অনেকভাবে, অনেকগুলো ইন্টারভিউ দিই, ইন্টারভিউ গুলোতে অনেকগুলোতে জব পেয়েও যায়। ফার্স্ট জবটাতে আমি মেবি একদিন আর দুই দিন অফিস করি, তারপরে জবটাতে একদিন অফিস করি, তারপরে গ্রাজুয়ালি আমি হচ্ছে এয়ারটেল অ্যাপ একটা জব শুরু করি।
ওকে,
ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দেওয়ার পরে ওইখানে জবটা হয়ে যায় আমার। তো জব স্টার্ট করি, ওইখানে আর একটা লাইফ শুরু হয় আমার। ওইখান থেকে আসলে দেখা যাচ্ছে আমি কর্পোরেট লাইফ বলতে কি বা ওয়ার্কিং প্লেস কেমন হয় সেটা চেনা শিখি।
ওকে,
তো তখন আসলে হয় কি, আমার জবটা করার কারণে আমার রেজাল্ট তো দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পর তারপরে না আসলে আমার পড়াশোনা থেকে আমি ডিটেলস হয়ে যাই অনেকটা। আমার তখন দেখা যায় তো কি, আমার মানে জবটা আমার ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায়। আমি দেখতে মানে আমি দেখছিলাম, ইভেন আমার ফ্যামিলি আমাকে বারবার বলছিল যে তুমি এখানে অ্যাডমিট হও, ওইটা করো, ওইটা করো। তবে আমার ফার্স্ট থেকে ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনিং এ পড়ার, বাট আমার ভাইয়ার অনেক শখ ছিল যে সে আমাকে বিজনেস স্টাডিজ পড়াবে, সে আমাকে মানে ভালো একটা পজিশনে দেখতে চায় তারা আমাকে এক কথায়। তো পরে ওখানে আসলে আমি জবটা করতে থাকি, আমাকে ফ্যামিলি আসলে না করে না, কারণ আমার ফ্যামিলি, আমি বলে রাখি আমার কোনো স্বপ্ন কখনো পূরণে তারা কখনো আমাকে বাধা দেয়নি, অনেক হেল্প করেছে, ইভেন করে যাচ্ছে এখনো। তো জবটাতেও আমি কন্টিনিউ করতে থাকি, জবটাতে আমি কাস্টমার সার্ভিসে ছিলাম। তারপরে দেখা যাচ্ছে জবটা আমার এক দেড় বছর কন্টিনিউ করার পরে আমার পরিচয় হয় একটা কলিগের সাথে। কলিগ, ওর নাম ছিল
শুভ, কিন্তু তোমার সাথে আর কমিউনিকেট করে পারেনি।
কমিউনিকেশন হতো অ্যাজ আ ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড,
তুমি ওর রেসপন্স করোই নি আর ওইভাবে। ওকে,
সো কারণ সে, আমি তার সাথে অ্যাজ এ ফ্রেন্ডশিপ রাখতে চেয়েছিলাম, কারণ যেহেতু সে আমার স্কুল লাইফের, তারপরেও হচ্ছে দেখা যাচ্ছে তার ফ্রেন্ডশিপে আসলে সে স্যাটিসফাই ছিল না, তো আমি এই জন্য আর কন্টিনিউ করিনি। তো যাই হোক, পরে আমার গ্রাজুয়ালি দেখা যাচ্ছে পরিচয় হয় রাশেদের সাথে। ফার্স্টে সে আমার কলিগই ছিল, হ্যাঁ কলিগই ছিল। তো কথা হয় কোনো এক ওয়েতে, আমি তাকে আনুন একটা নাম্বার থেকে তাকে আমি নক করি, নক করার পর সে আমাকে একটা কথা বলে। আমি বেশ কয়েকবার নক করার পরে সে যখন কল করে, পিক করে, আমি কথা বলি না, কল পিক করে কথা বলি না,
সেটা বুঝছে না যে কে ফোন
দিয়ে, না করতে পারেনি।
ওকে,
তো আমি কল দিয়ে কথা বলি,
আমাদের সাথে কিন্তু কানেক্টেড থাকতে পারো। যেমন আহনাফ মাহিন লিখেছে, গুরু কত কমেন্ট করি, একটা কমেন্টও পড়েন না কেন, এই তো পড়লাম। এবং আর যে পলাশ চন্দ্র লিখেছে, সাথে আছি আমি গঙ্গা ছড়া রংপুর থেকে, আমি পলাশ। ওকে পলাশ, তোমারও টেক্সট পড়ে দিলাম, তোমাকে ছুটে গিয়ে এসে যায় মৃত্যুর কাছাকাছি, তবে জীবনের নীল খামে আমার সমস্ত ভালোবাসা উইল করে যাব তোমারই নামে, গুরু হেতেশাম। অনেক ভালোবাসা মাখা কথা আমাকে উদ্দেশ্য করে, অনেক কৃতজ্ঞতা গুরু হেতেশামের। পাগল যে লিখেছে, গুরু আমি আমার ফ্রেন্ডের খুব লাভ করি। ওকে, এনিওয়েজ সবাই সবার মতো করে অনেক কমেন্টস করছো, আমি বলবো যে স্পেশালি তোমরা প্রোগ্রাম রিলেটেড কমেন্ট করো, যাতে করে সেই কমেন্টগুলো আমি পড়তে পারি। প্রোগ্রাম রিলেটেড কমেন্ট বেশি বেশি করে করো, তার জন্য যা করতে হচ্ছে তোমাদেরকে ঢাকা স্পেস এবং স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের পেজটা পাচ্ছ, যেখানে তুমি লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। তো খুব ভালো হয় যে প্রোগ্রাম রিলেটেড কমেন্ট যদি বেশি করো। অনেকে লিখেছে যে আসলে আপু অনেক বেশি সুন্দর, অসম্ভব সুন্দরী একজন মেয়ে নায়না যে আমাদের সাথে আজকে স্টুডিওতে আছে। আমরা নায়নার জীবনের গল্প শুনছি এবং তোমরা চাইলেও নায়নার সাথে কমিউনিকেট করতে যদি চাও, ওকে দেখতে চাও, তাহলে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলে আমাদের পেজটা পাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো। তোমরা আছো তেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সাথে, তেমন বা দেশের নাম্বার ওয়ান ক্লিয়ার ড্রিঙ্ক, যারা সত্যিকার অর্থে দেশের সমস্ত রকমের জীর্ণতা, সমস্ত রকমের পিছিয়ে পড়াকে পেছনে ফেলে দিয়ে যারা শুধুই রিফ্রেশমেন্টের কথা বলে, যারা শুধুই সজীবতার কথা বলে। গুরুদের সময় পাগল আমি লিখেছি, গুরু হুররে গুরু চলে এসেছে, মনে হচ্ছে নতুনভাবে নিঃশ্বাস ফেরে পেলাম। গুরু আপনি ভালো আছেন? অফকোর্স ভালো আছি এবং তোমাদেরকে সাথে নিয়ে ভালো থাকি সে প্রত্যাশা সবসময় থাকে।
একেবারে তাই গুরু, এবং আমি দেখতে পাচ্ছি আরো কিন্তু অনেকগুলো বন্ধু আমাদেরকে টেক্সট এন্ড কমেন্ট করেছে, তবে কমেন্ট এন্ড টেক্সটে ফিরে আসবো। তার আগে একটা ব্যাপার কিন্তু না বললি না, সেটা হচ্ছে অ্যাম্বার আইটি উচ্চ গতির হোম ইন্টারনেট কিন্তু এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় এবং সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি যদি ইন্টারনেট সংযোগ নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে 09611337 এই নাম্বারে। পাশাপাশি আমিও বলছি এবং গুরুও কিন্তু বলে দিয়েছে যে ক্লেমন মানে কিন্তু রিফ্রেশমেন্ট, রিফ্রেশমেন্ট মানে সজীবতা, আর সজীবতার মিন্স নতুন ভাবে জেগে ওঠা, নতুন উদ্যমে চলতে শুরু করা, এবং এই নতুন উদ্যমে চলতে শুরু করতে কিন্তু সাহায্য করে সবাইকে ভালোবাসা অনেক বেশি কাছাকাছি নিয়ে আসতে ক্লেমন, রাইট? ক্লেমন ভালোবাসার বাংলাদেশ, এবং হ্যাঁ ক্লেমন দিচ্ছে কিন্তু সজীবতা সবাইকে, এটা আমি বারবার বলেছি এবং সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত প্রেশনিস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, কখনো অনুপ্রাণিত করে, কখনো জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্পের জ্বালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসা বাংলাদেশ, অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এর সাথে থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে 1টা পর্যন্ত। ক্লেমন দেশে অত্যন্ত জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা সিক্ত, এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে গিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকা ক্লেমন, আর ঢাকা এফএম 90.4 টিউন করে শুনতে থাকা ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। ওয়েল গুরু, আমরা
কাটানো মুহূর্ত গুলোর কথা মনে পড়ে, তখন আমি কান্না ভেজা চোখে হেসে উঠি, আই মিস ইউ। নওয়াজ শরীফ, অনেকদিন টেক্সট পড়া হয় না, আজ মন বলছে যেন যুগ যুগ পরে শুনছি আপনাকে, আপনার কথা শোনার জন্য কত ব্যাকুলতা ছিল তা তো বোঝাতে পারছি না, কণ্ঠ শুনে আপনার ব্যাকুলতা দূর হলো আমার, জানি না কবে দর্শন পাবো আপনার, হৃদয় এখনো ব্যাকুল আমার, শুধু আপনার ছোঁয়ায় ব্যাকুলতাটা দূর হবে আমার। আর সুদূর ইন্ডিয়া থেকে পার্শ্ববর্তী দেশ, অনেক ভালোবাসা আপনাদের সকলের জন্য যারা আমাদেরকে ভালোবাসেন, ক্লেমন ভালোবাসার বাংলাদেশের এই কমিউনিটির সাথে যারা আছেন। ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আপনারা নায়নার পোস্ট করা ছবিটা দেখতে পাবেন, যেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন।
একেবারে তাই, চলে যাচ্ছে ছোট্ট একটি টুইন ব্রেকে, দেখছি কিছুক্ষণের মধ্যে। এনজয় ক্লেমন ভালোবাসা বাংলাদেশ। শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইন ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ট্রিং ট্রিং স্বাদে টুইং।
এই গরমে জ্যাম খেলে এই দোকান ওই দোকান ঘুরে কেনাকাটা করতে ভালো লাগে? আমি তো অনলাইনে সবকিছু কিনে পেমেন্টটা বিকাশ করি। এতে দুটো না, এক, বাড়তি কোনো চার্জ ছাড়া ঘরে বসে কেনাকাটা হয়, আর দুই, আমি পাই 20% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজকে ডিল কিকশা, স্মার্টমার্ট, আরং.কম সহ জনপ্রিয় 13টি অনলাইন শপে, তার মানে ক্যাশের চেয়ে বিকাশ ভালো। বিস্তারিত বিকাশ.কম এ, প্রয়োজনে পাশে বিকাশ।
চেনা যায় ঘানে খাঁটি ঘিয়ের মানে, 100% খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি, ঘানেই কাবু।
ক্যাশফুল শরতে ক্যাশফুল অফার,
হিরো স্প্লেন্ডার, এইচএফ ডিলাক্স, গ্ল্যামার, স্প্লেন্ডার স্মার্ট এবং হাঙ্ক ব্র্যান্ডের উপর চলছে অভূতপূর্ব ছাড়।
এই অফারটি চলবে 30 নভেম্বর পর্যন্ত,
তাই দেরি না করে কিনে ফেলুন আপনার পছন্দের হিরো মোটরসাইকেলটি।
আজই চলে আসুন আপনার নিকটস্থ হিরো শোরুমে।
এই যে আপা লিস্টে যা আছে সব দিচ্ছি, দেখেন সব ঠিক আছে কিনা।
ডিম, আটা, পেঁয়াজ, রসুন, মশলা।
আরে নতুন নুডলস দিলেন যে?
নতুন না বা মিস্টার নুডলস দিছি, নতুন প্যাক তো তাই চিনতে পারেন নাই।
ওয়াও সুন্দর তো।
হ্যাঁ এখন সবার প্রিয় মিস্টার নুডলস পাবেন আরো আকর্ষণীয় নতুন প্যাকে।
মিস্টার নুডলস স্বাদে হিট হেলদি ট্রিট।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ড্রিং ড্রিং স্বাদে
ভালোবাসার বাংলাদেশ।
আমরা শুনি আপনার জীবনের কথা শুনছিলাম, যার সাথে প্রথম পরিচয় হয়, তারপর ফোন করছিলেন অপরিচিত একটা নাম্বার।
অপরিচিত আসলে আমার দুষ্টামি করার ইন্টেনশন ছিল, আর কোনো ইন্টেনশন ছিল না।
তো দুষ্টামির জন্য ওকে বেছে নিতে দেখতে গিয়ে বেশি সুন্দর নাকি?
হ্যাঁ সুন্দর।
তার মানে একেবারে কারণ ছাড়া ছিল না ব্যাপারটা?
কারণ ছাড়া আসলে
এরকম একটা টিস করতে হয়তো কষ্ট হবে, যেন হাত বডিটা একটু আগায় দিয়ে যেন একটু টিস করে, কিন্তু কেউ করে তো না, মানে এই কারণে জিজ্ঞেস করা আর কি। ওকে তারপর
তারপর এই তো আমি ওকে নক করি, নক করার পরে আমি কল করতাম বা টপিক করে আমি কথা বলতাম না পিক করলে। তো আমাকে একটা টেক্সট করলো, টেক্সটটা কিরকম ছিল, ছাগলের তিন নাম্বার বাচ্চা। ইচ্ছা করে আমাকে টেক্সটটা করেছে, আমি বুঝতে পারছি যেন আমি তাকে নক না করি। আমি তারপরেও তাকে কন্টিনিউ নক করতে থাকলাম। তো মাঝপথে হচ্ছে আমাদের অফিসে
ছাগলের তিন নম্বর বাচ্চা কেন বলে জানো তো?
অ্যাকচুয়ালি আমি এখনো জানি না এটার
কারণ কি। খুশি হবে শুনে, শিখাই দেবো।
ওকে
তাহলে এখন আমরা একটা ক্লাসে আছি, যে ক্লাসের নাম হচ্ছে ছাগলের বাচ্চা সাথে লট অফ দুধ।
বাচ্চা
আসবে কেমনে? ও আচ্ছা, ওদের ক্ষেত্রে তো এরকম না যে বাবা বাচ্চাটাকে, বাবা ছাগলকে থাকাই লাগবে, কোন এক সময় ছিল। ওকে একটা ছাগল আর তিনটা বাচ্চা। তো বাচ্চারা যেখান থেকে স্তন থেকে দুধটা নেয় সেই জিনিসটা কিন্তু সিলেক্টেড, অর্থাৎ দুইটা থাকে, তাই তো? একটা ছাগলের স্তন দুইটা থাকে, তো দুইটা থাকে তাহলে তিনটা বাচ্চা, তো দুইটাতে স্তন নিচ থেকে দুধ আহরণ করছে, তো ডেফিনেটলি তারা তখন খুব খুশি থাকে, অনেক লাফালাফি করে, অনেক উচ্ছ্বসিত থাকে। যখন তারা স্তন থেকে দুধ সাক করে তখন খুব খুশি হয়, লাফায়, লাফাতে থাকে। আর তিন নম্বর যে বাচ্চাটা, ও তো আর দুধ খেতে পাচ্ছে না, হুদায় ওদের দেখে ও লাফাইতে থাকে। এই কারণে বলা হয় ছাগলের তিন নম্বর বাচ্চা, যে দুইটা বাচ্চা কারণে লাফাচ্ছে, যেহেতু ওরা দুধ খেয়ে মজা পাচ্ছে তাই, আর তিন নম্বর বাচ্চাটা ও কিছুই পাচ্ছে না, ওদের অ্যাটিটিউড দেখে ও লাফাচ্ছে। এই কারণে ছাগলের তিন নম্বর বাচ্চা বলছে যে বিনা কারণে লাফাচ্ছে তাই। ওকে আসি গল্পে, তারপর
তো যাই হোক, আমাদের অফিসে একটা প্রোগ্রাম হয় ভ্যালেন্টাইন্স ডে তে, একটা দুই দিন ব্যাপী ছিল, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ছিল আর পহেলা ফাল্গুনে ছিল। প্রোগ্রামটা হয় হচ্ছে আর্মি যে মিউজিয়ামটা আছে ওইখানে, তো ওইখানে আমি যদিও ইনভাইটেড ছিলাম না, কজ আমার ওই দুদিনই ছুটি ছিল, ছুটি থাকার কথা কজ অফিস ক্লোজ ছিল। তো হঠাৎ করে আমার অফিসে যিনি ম্যানেজার ছিল ভাই আমাকে ফোন দেয় পহেলা ফাল্গুনের দিন যে ম্যাম আপনি কোথায়। তো আমি বললাম যে ভাই আসলে আমি মানে ওই দিন হচ্ছে তখন থেকে আমি দেখা যাচ্ছে সুইচ করবো চিন্তা করছি অফিস। আমি জিপিতে অ্যাপ্লাই করেছিলাম, তো ওই দিন আমার জিপির ইন্টারভিউ ছিল 13 তারিখে। তো আমি তখন হচ্ছে ওই দিন প্রোগ্রামে যাবো আমার ইন্টেনশন একেবারেই ছিল না, আমি প্রস্তুত ছিলাম না। আমি যে আমি ইন্টারভিউ দিয়ে এসে আমি রেডি হচ্ছি, আমি যে নর্মালি ঘুরবো ফ্রেন্ডের সাথে।
শাড়ি পরেছিলে?
হ্যাঁ শাড়ি পরেছিলাম, বাসন্তী কালারের, কিছুটা শীত ছিল, বাসন্তী কালার শাড়ি পরেছিলাম।
ওই এলাকায় আগুন লেগে যায়নি?
না গুরু, আগুন লাগেনি। তো পরে হচ্ছে আমাকে ভাইয়া ফোন দেওয়ার পরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডের সাথে তো সবসময় ঘুরি, না হয় একটু অফিসের কাজ করি দেখি। তো গেলাম মেলাতে, আমাকে আমার উনি মানে বললো, তারপর আমি গেলাম। তো গিয়ে ওখানে ওইখানে গিয়ে দেখি ওকে। যাই হোক ওই দিন আসলে কোনো কথা হয় না, নর্মালি পরিচয় বা দেখা যাচ্ছে হাই হ্যালো টাইপের। অনেকগুলো কলিগ এখানে ছিল, তো সবাই খুশি হয়ে গেছে আমি যাওয়ার পরে, কারণ আমি যেহেতু বলেছি অলরেডি আমি একা মেয়ে ছিলাম আমার অফিসে, তো সবাই মোটামুটি খুশি হলো। তো কথা বলছিলাম সে এক পর্যায়ে আমাকে ওখানে একটা জুস বার ছিল, তো আমাকে বললো ম্যাডাম জুস খান। ওইটাই তার সাথে আমার ফার্স্ট কথা, বা সে আমার সাথে ফার্স্ট কথা বলছে। এর আগে সে আমার কাছে গিয়েছে বেশ মানে সার্ভিস রিলেটেড এক্সকিউজে, আই ডোন্ট নো আমি সেগুলো এক্সকিউজ ছিল নাকি আসলেই রিজন ছিল। তো তখন আমি তাকে বললাম, ওখানে স্যাম্পল ছিল অনেকগুলো, আমি বললাম যে স্যাম্পলগুলো খান, এগুলো ফ্রি অফ কস্ট, এগুলো খাওয়াতে হবে না কাউকে। তো সে খেল ওইখানে, তারপরে তাকে দেখলাম না, সে কোথায় যেন চলে গেল। ঠিক আছে আমি সন্ধ্যার পরে ব্যাক করি বাসায়। তো হঠাৎ করে রাতের বেলা ওই দিন সে কি কোন একটা রিজনে আমার ফোন নিয়েছিল আমার হাত থেকে, সে কোন একটা রিজনে আমার ফোনটা আমার হাত থেকে নিয়েছিল, আমি জানি না কেন নিয়েছিল। তো আমি বাসায় ব্যাক করলাম, বাসায় ব্যাক করার পরে আমাকে একটা কলিগ ফোন দিল, ফোন দিয়ে বলছে যে ম্যাম আপনি কি কালকে আসবেন। তো আমি বললাম কেন কালকে দরকার আছে কোনো, কালকে তো ভ্যালেন্টাইন ডে, আমার ভ্যালেন্টাইন নাই আমি ঘুরতে যাবো না। বলছে ম্যাম ভ্যালেন্টাইনের সাথে তো সবসময় ঘুরতে পারবেন, এক কাজ করেন আপনি আসেন আমরা সবাই যে যাবো, আপনি গেলে লোকজন বেশি আসবে। এভাবে আমাকে অ্যাপ্রোচ করা হলো, আপনি গেলে লোকজন বেশি আসবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ট্রাই করবো, আমি কনফার্ম করি নাই।
ভ্যালেন্টাইন ডে তে আপনাকে নিয়ে আনার জন্য প্রিয়াপি?
হ্যাঁ ওই দিন আমার ম্যানেজার আমাকে কিছু বলে নাই, ম্যানেজার ফার্স্ট দিন বলেছিল, তো সেকেন্ড ডে তে হচ্ছে আমার কলিগরাই বললো। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই, আর যদি তখন আমার কোনো ভ্যালেন্টাইন ছিল না, সো কারোর সাথে স্পেশালি ঘুরতে যাব এমন কোনো প্ল্যানও ছিল না আমার। তো রেডি হলাম সকাল থেকেই, মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আমি জানতাম আমার মধ্যে একটা চিন্তা কাজ করছিল যে না ওইখানে হয়তো যাবে। তো রেডি হলাম, ওই দিনও শাড়ি পরেছিলাম, সাদা কালার একটা শাড়ি পরেছিলাম। গেলাম গিয়ে তাকে দেখলাম না, খুব খারাপ লাগতেছিল কেন জানি না। তো এখানে নর্মালি অন্যান্য কলিগরা ছিল, ওদের সাথে কথাবার্তা বলতেছি, তো হঠাৎ করে আমি বসে আছি কোথা থেকে যেন সে আসলো। পরে বলতেছে ম্যাম আপনার কি খবর, আপনি আসছেন? আমি বললাম কেন আমি আসাতে কি আপনি খুশি হন নাই? বলতেছে না আপনার আমাদের অফিসের প্রোগ্রাম, আপনি আসবেন না, আসছেন ভালো করছেন। তো সেই তো তার একা করে একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে সে খুব পোকিং করতে ভালোবাসত। আগে বলেছি একটা এক্সাম্পল দিয়েছে আমাকে, ছাগলে 3 নম্বর বাচ্চা বানাই দিছে।
তো ফাইনালি বুঝেছি।
তো পরে হচ্ছে ওইভাবে ওখানে এয়ারটেলে তখন একটা হচ্ছে নাটক গিয়ে করেছিল, রিলিজ হয়েছিল, তো নাটকটা হচ্ছে ওখানে বড় স্ক্রিনে প্রজেক্টর দিয়ে তারা শো করবে। তো আমি ছিলাম ওখানে, ওভারঅল ছিলাম। তো একটা সময় পরে সে আমাকে বললো কি হঠাৎ করে যে ম্যাম চলেন ছবি তুলবো, ছবি তুলবো বলে সে কোথায় যেন গায়েব হয়ে গেল। আমি জানতাম না সে কোথায় গিয়েছে কি। তো আমি অন্যান্য কলিগদের সাথে গেলাম, সেলফি টেলফি তুললাম, অন্যান্য কলিগরাও ছবি টবি তুললো। কিন্তু পরে হচ্ছে সবাই ছবি তুলতেছিল, বাট সে ছিল না এখানে। তারপর কিছুক্ষণ পরে সে আসলো কোথা থেকে জানো এসে, তখন অলরেডি নাটকটা শুরু হয়ে গিয়েছে। তখন সে আমাকে হঠাৎ করে বলছে, নাটক সবাই নাটক দেখছে, নাটকের মধ্যে সে আমাকে বলছে ম্যাডাম চলেন ঘুরে আসি। তো আমি বললাম কোথায় ঘুরতে যাব, বলতেছে ওই যে ওই দিকটাতে চলেন, এটা সেটা আছে, আপনি কফি খাওয়াবো চলেন, আপনি কি পছন্দ করেন, চকলেট খাবেন? আমি বলি না আমি চকলেট খাই না। তো পরে আমাকে বলছে তাহলে চলেন কফি খেয়ে আসি। তো গেলাম, ঠিক আছে, একটা কিছু পিক তুললাম। ওখানে একটা ফটো ফ্রেম টাইপে ছিল।
তোমার পোশাক কি ছিল? সাদা শাড়ি?
হ্যাঁ সাদা শাড়ি ছিল, একটা শল ছিল, যেহেতু বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল তখন। তো পরে গেলাম, সে আমাকে কফি খাওয়াবে, ঠিক আছে কফি খেলাম, তারপরে ছবি তুললাম। ছবির ওখানে যে ফটো ফ্রেমটা ছিল ওখানে আসলে চান্সই পাচ্ছিলাম না, কারণ এত কাপড়, আসলে যদিও কাপড় ওয়াইজ পিক তোলার ইচ্ছা ছিল না, তারপরেও কেন জানি সে আমাকে বলতেছিল এখানে পিক তুলবে, তা আমি না করিনি, ঠিক আছে। তো ওয়েট করছিলাম, যদিও চান্স পাইনি।
ওর নাম কিন্তু এখনো কি?
রাশেদ।
ওকে রাশেদ, তুমি তুমি ওর পোশাকের বর্ণনা একটু টুক করে দিয়ে দাও।
ও হচ্ছে
আমরা কম্বিনেশন চিন্তা করতেছি,
তো মেরুন কালারের একটা শার্ট পরা ছিল, একটা টাই ছিল, আর হচ্ছে ব্ল্যাক প্যান্ট ছিল, আর পায়ে হচ্ছে চকলেট কালারের শু ছিল।
বাকি সব পর্যন্ত তুমি বলনি, মানে সবকিছু ডিটেইলে খবর রাখো। ওকে,
না আমার মনে আছে, এখনো মনে আছে সবকিছুই। তো পরে হচ্ছে ওখানে আমরা পিক তুললাম, পিক তোলার পরে এখন সে হচ্ছে হাঁটতে পুরো ইয়েটা মাঠটাতে হচ্ছে আমরা একটা রাউন্ড দিয়েছি। তারপর হচ্ছে রাত হয়ে গিয়েছে অনেক, আমি বাসায় চলে যাবো, আমাকে বলতো পরে সে রিক্সায় তুলে দিবে বললো। যে বাইরে বের হলাম আমরা, বের হওয়ার পরে সে আমাকে কফি খাওয়াইছে। এখন তার কথা হচ্ছে আমার তাকে ঝালমুড়ি খাওয়াতে হবে, ঝালমুড়ি খাওয়াইলাম, ঝালমুড়ি খাওয়ার পরে তারপর হচ্ছে সে চলে গেল, আমিও বাসে চলে আসলাম। এই তো তারপর থেকে আসলে তখনই নাম্বারটা এক্সচেঞ্জ হয়, মানে সে আমার নাম্বারটা নেয় বা আমি তাকে বলি যে আমি আসলে কল করেছিলাম। তো যাই হোক, ওইখান থেকে
আগে যে ফোনগুলো দিতে সেটা তখন স্বীকার করলে
না, ওইটা অন্য নাম্বার থেকে দিতে,
ওইটা বলোইনি?
না,
আচ্ছা,
এটা আমি অনেক পরে বলেছি। তো যাই হোক, পরে কথা কন্টিনিউ হয়। মাঝখানে হচ্ছে খেলা চলছিল, খেলা দেখতে যাই একদিন আমি, ওই খেলা দেখতে যাই আমি পুরো ফার্ম গেট থেকে মিরপুর যাওয়া পর্যন্ত, যদি একটা কলিগের সাথে গিয়েছিলাম কিন্তু তার সাথে কথা বলতে বলতে গিয়েছি আমি, ফোনে ছিল সে। তো সে আমাকে বললো যে, মানে তার অ্যাপ্রোচটা এমন ছিল যে হ্যাঁ আপনি কলিগের সাথে যাচ্ছেন, আমি মানে আমি জানলে তো আমি যেতাম, এরকম ছিল। তো যাই হোক, গেলাম খেলা দেখলাম, তখন আমি মানে কেন জানি না আমার মনে হচ্ছিল সে যথেষ্ট জেলাস। আমার
আমরা এখানে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তাসমিয়া
একেবারে তাই। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, ইমোট চলেছে আমার ছোট্ট একটা টুইন ব্রেকে, পিছি কিছুক্ষণের মধ্যে জ্যাক লেমন ভালোবাসার বাংলাদেশ। আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং সাদে
তাই দেরি না করে কিনে ফেলুন আপনার পছন্দের হিরো মোটরসাইকেলটি।
আজই চলে আসুন আপনার নিকটস্থ হিরো শোরুমে।
চেনা যায় ঘানে খাঁটি ঘি এর মানে, 100% খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি ঘানেই কাবু।
চোখে মুখে বিশ্বাস উড়ে যায় দুরাকাশ, শুরু নেশে চলছে ক্লেমন প্রশ্নে, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেশে চলছে ক্লেমন
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস।
চেনা যায় গ্রামে হাঁটি ঘিয়ের মানে একশো ভাগ খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি গ্রামেই কাবু।
হারানো দিনের গান শুনতে কার না ভালো লাগে, যে গান চির সবুজ।
ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া,
যে গান মন ছেড়ে যায়। এই ধরনের ক্লাসিক গানগুলো শুনতে টিউনিং করুন ক্রাউন সিমেন্ট ক্লাসিক সেশন রবি থেকে বৃহস্পতি সকাল ৯টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
তাই দেরি না করে কিনে ফেলুন আপনার পছন্দের হিরো মোটর সাইকেলটি।
আজই চলে আসুন আপনার নিকটস্থ হিরো শোরুমে।
হাসি মুখ একাকার শুরু নেই শেষ চলছে ক্লেমন
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস।
চেনা যায় ঘ্রাণে হাঁটি ঘিয়ের মানে একশো ভাগ খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি ঘ্রাণেই কাবু।
ক্যাশফুল শরতে ক্যাশফুল অফার,
হিরো স্প্লেন্ডার এইচ এফ ডিলাক্স গ্ল্যামার স্প্লেন্ডার স্মার্ট এবং হাঙ্ক ব্র্যান্ডের উপর চলছে অভূতপূর্ব ছাড়।
এই অফারটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত,
তাই দেরি না করে কিনে ফেলুন আপনার পছন্দের হিরো মোটর সাইকেলটি।
আজই চলে আসুন আপনার নিকটস্থ হিরো শোরুমে।
ভেঙে মরে ঘরের চাবি নিয়ে যাবি কি আমার।
কি রে সারা, তুই কাল আসলে নাচবি?
মা, কলেজের লাস্ট প্রোগ্রাম, আমার সব বন্ধুরা পারফর্ম করছে, রাফি জেমি ইসমা সবাই।
কিন্তু তোর শরীরের এই অবস্থা?
কেন চিন্তা করছো মা, স্টেজ আছে না, এবার পিরিয়ডের দিনগুলোতেও চলবে এই পাল্লাতে আনন্দ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি সেফ স্যানিটারি ন্যাপকিনে রয়েছে ৫ স্তরের সর্বোচ্চ সুরক্ষা। এই সুপার অ্যাবসর্বেন্ট পলিমার লিকুইডকে জেলে রূপান্তর করে প্যাডের ভিতর আটকে রাখে, যাতে তুমি থাকো দিনভর সুরক্ষিত। সেফ, সব আনন্দে পাল্লা দাও।
লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম ২বার সম্ভব।
অফারে লেখা ২০% ডিসকাউন্ট অন ক্লোথ, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম এন্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি এন্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bg অথবা কল করুন 09611333777।
ক্যাশফুল শরতে ক্যাশফুল অফার,
হিরো স্প্লেন্ডার এইচ এফ ডিলাক্স গ্ল্যামার স্প্লেন্ডার স্মার্ট এবং হাঙ্ক ব্র্যান্ডের উপর চলছে অভূতপূর্ব ছাড়।
এই অফারটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত,
তাই দেরি না করে কিনে ফেলুন আপনার পছন্দের হিরো মোটর সাইকেলটি।
আজই চলে আসুন আপনার নিকটস্থ হিরো শোরুমে।
মেতে ফুটে আশপাশ ভালোবাসা এক ঝাঁক, বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস, উড়ে যাই দূর আকাশ, শুরু নেই শেষ চলছে ক্লেমন ফ্রেশনেস। রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেই শেষ চলছে ক্লেমন।
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস।
চেনা যায় ঘ্রাণে হাঁটি ঘিয়ের মানে একশো ভাগ খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি ঘ্রাণেই কাবু।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টুইং টুইং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
যমুনা রেফ্রিজারেটর, টাইম চেক,
এখন সময় রাত 12টা।
রায়না মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোঝে। আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে। নতুন ভাবে জেগে ওঠা, নতুন উদ্যমে চলতে শুরু করা, তাই না? তাই তো, সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প। যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগায়, আবার মনে জাগিয়ে দেয় ভাবনা দোলা। সেসব বাহারি গল্পের ডালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসা বাংলাদেশ। অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এর সাথে থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত। ক্লেমন দেশে অত্যন্ত জনপ্রিয় ক্রিয়া ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা সিক্ত। এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে গিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন, আর ঢাকা এফএম 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। একেবারেতেই আমি চলে যাচ্ছি আবার আমাদের সবার প্রিয় গুরুর কাছে। গুরু,
আমি সরাসরি চলে যাচ্ছি নায়নার কাছে। আমরা শুনছিলাম তার জীবনের কথা এবং তার জীবনের ভালো লাগা, দারুণ এক ভালোবাসায় বাঁক নিকে যাচ্ছে সেই অনুভূতিগুলোর কথা সরাসরি নায়নার কাছে।
ওকে গুরু, তো যখন কথা হচ্ছিল তার সাথে আমার, তো নর্মালি ফ্রেন্ড হিসেবে তার সাথে আমার কথা হতো, সবকিছু শেয়ার করা, কেমন আছি, কেমন করছেন, ওভারঅল সবকিছু সে আমাকে বলতো বা আমি বলছি। তখনও তার একটা রিলেশন ছিল, এটা আমি জানতাম না, তখনও জানতাম না। তো হঠাৎ করে বৈশাখ আসে, তো বৈশাখে বৈশাখের আগের দিন সন্ধ্যার সময় তার সাথে আমার কথা হচ্ছে, তখন আমাকে বললো কি, নিশ্চয়ই আপনি ম্যাডাম বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবেন কালকে। তো আমি তাকে বললাম আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, আমি কার সাথে ঘুরতে যাবো? বলে কোথাও ঘুরতে যাবেন না? আমি বলি না যাবো না বলতেছে। তখন আমি তাকে ফান করে বললাম কি আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দেন শুধুমাত্র বৈশাখের জন্য ঘুরতে যাব। তো পরে সে আমাকে বলছে আচ্ছা দেখি কি করা যায়।
মাঝে আরো দিনেও ভালো ওয়েদার আসে,
মাঝে আসলে ঘোরা হয়নি, মানে ঘুরতে গেলেও দেখা যাচ্ছে স্পেশাল মানুষের দরকার হয়নি, স্পেশাল মানুষের একটু দরকার হয় না।
আচ্ছা আচ্ছা,
আমি যদিও জানতাম না তখন তার গার্লফ্রেন্ড আছে, তো সে আমাকে বললো না। কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক। তা আমি শিওর ছিলাম না, কারণ আমি ধরে নিয়েছি যে সে ফান করেছে আমার সাথে, আমি কিছু বলি না। বৈশাখের দিন সকালে কেন জানি না আমার বৈশাখের দিন ওই দিন খুব শাস্তি ইচ্ছা করলো। ওই দিন হচ্ছে ঘুম থেকে উঠলাম, উঠে আবার দেখি এইদিকে আমার ছোট ভাই ওই দিন হচ্ছে চলে গিয়েছে দেশের বাইরে, তো ভাইয়া আবার হচ্ছে আমার বাসার যে মেয়েটা থাকে ওই মেয়েটার কাছে টাকা দিয়ে গিয়েছে আর বলেছে যেন আমি ঘোরাফেরা করি এই জন্য। তো আমাকে ঘুম থেকে ওঠার পরে ওই মেয়েটা বললো আপু আপনাকে ঘুরতে যাইতে বলছে ভাইয়া। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি সকালে উঠে কেন যাই না আমি পার্লারে গেছি সাজতে, সাজতে পার্লারে গেলাম সাজলাম, সেজে বাসায় এসে বসেছিলাম। সকাল থেকে আমি বসেছিলাম মোটামুটি বাসায়, বোন ছিল, বোনে টোটো রান্না করছে, খাওয়া দাওয়া করলাম। তো হঠাৎ করে একটা ফ্রেন্ড ফোন দিল, মানে আমি ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য মেনলি বের হলাম বাসা থেকে। বের হয়ে গেলাম হচ্ছে আমি আপনি কোথায়? তখন আমি ভয়েস শুনে বুঝতে পারছি আমি বললাম মানিক মেভিনিউতে। খুব আনফর্চুনেট হলো সত্য মানিক মেভিনিউ চিনা নাই, বলছে মানিক মেভিনিউটা কোথায়? পরে আমি তাকে এক্সপ্লেন করলাম যে আসলে যে আলপনা হয়েছে যেখানে সংসদের সামনে আর কি। তো বললো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আপনি থাকেন। আমি পুরো শক ছিলাম, ও আসবে আমি চিন্তাও করতে পারিনি। আসলো, সাথে একটা ফ্রেন্ড ছিল, হোয়াইট আর রেড পাঞ্জাবি পরা ছিল। তো দেখা করলাম, তার ফ্রেন্ড আমাকে দেখলো, আমার একটা ফ্রেন্ড
সাজুগুজুর বর্ণনা একটু শুনি।
আমি রেড শাড়ি পরেছিলাম, চুলে ফুল ছিল, হাতে অনেকগুলো চুড়ি ছিল।
তোর চুলও কিন্তু অনেক সুন্দর।
থ্যাংক ইউ গুরু। তো
একটু বর্ণনা দিতে চুলে? আচ্ছা তুমি কি হেডফোনটা একটু সরিয়ে চুলটা দেখালে খুব প্রবলেম হবে?
না।
হ্যাঁ
না প্রবলেম হবে।
ভাইয়ারা কি প্রোগ্রাম শুনতেছে?
ভাইয়ারা মনে হয় না, এক ভাইয়া দেশে নাই, বড় ভাইয়া দেশে আছে, সে আসলে মনে হয় না প্রোগ্রাম শুনছে।
আচ্ছা তাহলে হেডফোনটা সরো, আমরা একটু চুলটা দেখি। তুই একটু বর্ণনা দিতে তাসমিয়া।
বর্ণনা যেটা দিতে হয় গুরু এইভাবে দিব যে এখন যে ফ্যাশন বা ট্রেন্ডটা চলছে যে রিবন্ডিং করা চুল, এবং রিবন্ডিং করা চুলটা মনে হচ্ছে স্বর্ণকেশী একদম রিয়েল ন্যাচারাল স্ট্রেট চুল, রাইট? এবং যে কোনো ছেলে মন কেড়ে নেওয়ার জন্য মনে হয় যথেষ্ট।
আমি আমার সমস্যা নেই, আমি তো ছেলের মধ্যে পড়ি না
গুরু। আমি তো মেয়ে, আমি কিভাবে বলবো এটা?
না আমার প্রবলেম না, তাই বলতেছি আমি তো ছেলের ভিতরে পড়ি না। বর্ণনা দেওয়ার দায়িত্ব যেন তোরে দিলাম। এবং চুলটার কালারটা স্পেশালি এই 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 টোনটা অ্যাকচুয়ালি এই গায়ের কালারের সাথে অনেক বেশি মানিয়ে যায়। আমি তো আমার ফ্যান ফলোয়ার যারা এদেরকে তো অনেক বেশি মিস করি, যে কোনো ভালো জিনিস দেখলে মনে হয় যে কোনো না কোনো ভাবে ওদের সাথে যদি শেয়ার করতে পারতাম, এই কারণে এত ডিটেইল এই বর্ণনা দেওয়ার জন্য তো অনুরোধ করলাম।
একদম মানে গোল্ডেন রেডিশ টাইপের একটা কালার, নট গোল্ডেন নট রেডি, মিক্সড একটা কালার, খুব সুন্দর গর্জিয়াস।
বাট ওই জিনিসটা তুমি আরেকবার কি হেডফোনটা সরিয়ে দিবে? এবং স্পেশালি এই চুলগুলোতে চুলের ঘনত্ব থাকাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়। আমি অত বুঝি না, এবং চুলের ঘনত্ব কিন্তু আল্লাহর অশেষ রহমত, ভালো পর্যাপ্ত চুল তোমার মাথায়,
সব চুল পড়ে গিয়েছে,
পড়ে গিয়ে অবস্থা ভাগ্যিস আগে দেখিনি। আর ওই যে সাইড করে রাখলে ওটা কি করা যাবে কষ্ট করে, নাকি চুলটা কিন্তু বললেই তো হালকা বাড়ি মারলেই কিন্তু এই পাশে চলে আসবে বেশি যে এটা বলো না একটু।
এখনো
কোটি কোটি সুন্দর, এবার বর্ণনা দে।
আচ্ছা, যেরকম বলবো যে মুভিতে যেরকম দেখায় যে ডিরেক্টর ক্যামেরাটা নিয়েছে, নায়কটা আর চোখে তাকাচ্ছে, আচ্ছা করে একটা আওয়াজ হয়, নায়কের চুলটা একদম সরে আসে,
নষ্ট হওয়ার পরে অবস্থা, ভাগ্যিস আমি তাৎক্ষণিক রিবন্ডিং এর দিনই তাকে দেখিনি, সব মিলিয়ে দারুণ দেখাচ্ছে। এবং আমি আয়েশা টাকিয়াকে যেমন দেখায়, আয়েশা টাকিয়ার সাথে কিন্তু ওর ফেসিয়াল এক্সপ্রেশন এবং চুলের কালার এবং চুলের টোনের কিন্তু দারুণ একটা সাজুজ্য আছে নায়নার। নায়না দারুণ দারুণ দেখাচ্ছে তোমাকে। আমরা চলে যাচ্ছি নায়নার কাছে, এবং নায়নাকে দেখতে যদি চাও আমার মতো করে তো সামনাসামনি এক হাত দূরত্বে, এক হাত মাত্র তিন হাত দূরত্ব থেকে দেখবার সুযোগ তোমাদের হবে না, বাট যেটা হবে সেটা হচ্ছে ফেসবুকে তাদেরকে দেখতে পাবে। ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পেয়ে যাচ্ছে, যেখানে 434,000 প্লাস হচ্ছে লাইকিং পরিমাণ সোফার এখন পর্যন্ত, যেখানে তোমরা লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো। এবং সেই সাথে তোমরা চাইলেই কিন্তু আমাদের আজকের অতিথি নায়নাকে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা কমেন্ট করতে থাকো। চলে যাচ্ছি নায়নার কাছে। নায়না বলছিলে এই ভালো বাসিতে বাসবোরে এই গানটা ওয়ান স্কাইডে ব্যাকগ্রাউন্ডে বাজাতে পারিস। এই করতে করতে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার দিকে প্রায়, প্রেম কি ফাইনালি হয়েছে কি হয়নি? ওকে, যাই চলে যাবো ওদিকে।
পরে হচ্ছে আমরা যেহেতু বৈশাখের দিন অনেক ক্রাউড থাকে বাইরে, কোথাও বসার জায়গা পাই না আমরা, হাঁটতে হাঁটতে কোনো রিক্সা না কোনো কিছু না, হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে ধানমন্ডি 32 নাম্বার পর্যন্ত যাই, সেখানে গিয়ে ব্যর্থ হই, কোথাও অ্যাকচুয়াল বসার জায়গা পাই না। তো ওইখান থেকে হেঁটে হেঁটে আবার ব্যাক করার পথে থাকি, তো সবগুলো রেস্টুরেন্ট চেক করে দেখি, কোথাও যদি একটা চেয়ার থাকে খালি কোথাও পাই না। তো একটা রেস্টুরেন্ট, খুব ছোট রেস্টুরেন্টটা, যদিও আমি যাইনি কখনো তার আগে ওই রেস্টুরেন্টটাতে, গেলাম, গিয়ে আমরা তিনজন বসলাম, বসার পরে ফুড অর্ডার করলাম। পরে হচ্ছে ওর ফ্রেন্ড হঠাৎ করে আমাকে কোশ্চেন, মানে ওকে কোশ্চেন করলো যে উনি কে আসলে। আমি খুব অবাক হলাম ওর আনসারটা শুনে, আনসারটা দিল ঠিক এভাবে, ও হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ওগো। তো আমাকে, মানে আমি তখন আসলে শকড, কেন আমাকে ওগো বললো, ফ্রেন্ড কেন বললো না। তো যাই হোক, ওইভাবে হয়তো তার ফ্রেন্ড বুঝতে পারলো কিছুটা, নাকি আমি জানি না। পরে হচ্ছে ওখান থেকে আমরা ব্যাক করলাম, খাওয়া দাওয়া শেষ করে ব্যাক করলাম, করে এসে মানিক মিয়াতে এখানে দাঁড়িয়ে, যেহেতু আমার বাসা খুব কাছেই ছিল, ওইখানে দাঁড়িয়ে আমরা কিছু পিক তুললাম। ওইখানে সে খুব ভয়ে ভয়ে আমাকে অফার করলো আমি আপনার সাথে পিক তুলবো। বললাম এখানে একটা ভয় তো আর কি আছে, ঠিক আছে চলেন পিক তুল। তো তুললাম বেশ কিছু পিক, তার ফ্রেন্ড তুলে দিল কিছু পিক, কিছু সেলফি তুললাম, সে আমার কিছু পিক তুলে দিল, তার ফ্রেন্ডটা চলে গেল, সে আমাকে আইসক্রিম খাওয়ালো, ওখানে বসে আইসক্রিম খেলাম রাস্তার পাশে, ফার্স্ট আমি রাস্তার পাশে বসে কিছু খেলাম, ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। বাসায় চলে গেলাম, তো ওর বাসা হচ্ছে ওর ফার্ম গেটেই থাকে আশেপাশে, তো হচ্ছে ওইখানে আমি নেমে গেলাম, সরি ও নেমে গেল রিক্সা থেকে, যেহেতু আমার সাথে অনেক দূর আসার পরে, তো ওইখানে আমি জাস্ট হ্যান্ডশেক করার জন্য হ্যান্ডটা মানে রেজ করলাম, সে খুব শক্ট হলো ব্যাপারটা দেখে, সে হ্যান্ডশেক করলো, পরে বাসায় গিয়ে কথা হলো, সেদিন সেভাবে আসলে কথা হয়নি কারণ দুজনে অনেক টায়ার্ড ছিলাম। পরের দিন নর্মাল অ্যাজ ইউজুয়াল কথা হলো, তো সে আমাকে এক্সপ্লেইন করলো যে আসলে আমি যখন হ্যান্ডশেক করার জন্য হ্যান্ডটা রেজ করছিলাম, সে অনেক শক্ট হয়েছে বা তার অনেক ভালো লেগেছে, এভাবে আসলে কখনো কোনো মেয়ের সাথে সে হ্যান্ডশেক করেনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালো লাগার কাজ করছিল আসলে প্রথম থেকে, হয়তো ভালো লাগার কাজ করছিল, এজন্য হয়তো ঘুরতে গিয়েছি বা ডিস্টার্ব করার ইন্টেনশনটা ছিল। পরে হচ্ছে 16 এপ্রিল, রাতের বেলা কথা বলছিলাম, কথা বলতে বলতে
এটা কি কোনো উপলক্ষ?
না, এটা কোনো উপলক্ষ ছিল না, নরমালি কথা,
নরমাল দিনে যাক্তা ভালো
কথা হচ্ছিল, বাট উপলক্ষ হয়ে গিয়েছিল। পরে আমি ওকে প্রপোজ করি।
বলো কি এত সাহস তোমার? তুমি কেন প্রপোজ করবে এত সুন্দর একটা মেয়ে?
না, আমি আগে করে আসলে যেটা, আমি মানুষের পিছে কথা বলি না, আমার মানে কারো কোনো বিষয় খারাপ লাগলে মুখের উপরে বলে দিই, কাউকে ভালো লাগলে মুখের উপর বলে দিই।
ওকে, তারপর প্রপোজ করা গল্পটা?
আমি প্রপোজ করলাম, তো ও কেন জানি না ও সুন্দর করে ইয়েস বললো।
কিভাবে বলেছিলে?
আমি ওকে বললাম যে আসলে তখন ওর ফ্যামিলি নিয়ে কথা বলছিল, আমি আমার ফ্যামিলি নিয়ে, মানে ওই দিনই ফার্স্ট ওর সাথে আমার ফ্যামিলি নিয়ে কথাবার্তা হয়, তো এক্সপ্লেন করছিল, আমি আমার আম্মুর কথা বললাম, তো ও তখন হচ্ছে ও হয়তো অনেক ইমোশনাল ছিল বা আমিও ইমোশনাল ছিলাম, তখন হচ্ছে হুট করে আমি কেন জানি না আমি ওকে বললাম আই লাভ ইউ
কথার মাঝে।
ওর মানে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট মানে চুপ করেছিল, কিচ্ছু বলে না, পরে আমাকে বললো আমি বুঝতে চাই না কি বলছেন আপনি। আমি বলি আপনি কি সত্যি, সরি তখন তুমি করে বলতাম, তুমি কি সত্যি বলছো নাই? বলছো না। আমি আবার বললাম
কি বল?
পরে হচ্ছে ও কেন জানি না আমাকে বললো তুমি না বললে হয়তো আমি বলতাম কথাটা। তারপরে যাই হোক বললো, ওদিন সারাত কথা বললো, আমরা ওইদিন আসলে ফার্স্ট সারাত কথা বললাম, পরের দিন অফিসে যেতে খুব লজ্জা লাগছিল, কারণ মনে হচ্ছিল কিছু একটা চেঞ্জ হয়ে গেছে, অফিসে আমি যাব তো সাই ফিল করছিলাম অনেক। তারপরে গেলাম, ও ছিল হচ্ছে যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্টে, আমার ওর ডিপার্টমেন্ট ডিফারেন্ট ছিল, খুব একটা দেখা হতো না, দেখা যাচ্ছে মর্নিং আর্লি মর্নিং অফিসে ইন করতো, তারপর আবার হচ্ছে দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে মার্কেট ভিজিটে।
পার্থক্যটা কিসের তাহলে হঠাৎ এরকম চেঞ্জিং? যেটা
চেঞ্জিংটা আসলে যে ফোনে কথা হতো, ফোনে কথা হতো, আর ফোনে কথা হতো, দেখা হতো, এই তো। পরে হচ্ছে যাই হোক, আমি আরেকটা ব্যাপার
মেয়ের কাছ থেকে একটু ঘুরে আসি।
একেবারে তাই গুরু, আমাদের মনে হয় আমাদের এখন তো ছোট্ট টুইং ব্রেকে যেতে হচ্ছে, টুইং ব্রেকের পর আমরা আবারও ফিরে আসছি, শুনতে থাকুন, সাথে থাকুন ঢাকা এফএম 90.4। ফিরে যাচ্ছি একটি ছোট্ট টুইং ব্রেকে, ক্লেমন ভালোবাসার বাংলাদেশের সাথেই থাকুন, জয়।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং।
চেনা যায় ঘানে হাতি ঘিয়ের মানে, 100 ভাগ খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি, ঘানেই পাবো।
চোখে মুখে বিশ্বাস উড়ে যায় দুরাকাশ, শুরুর মেশে চলছে ক্লেমন ফ্রেশনেস, রোদ দূর দূরবার হাসি মুখ একাকার, শুরুর মেশে চলছে ক্লেমন,
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস।
চেনা যায় ঘানে খাঁটি ঘিয়ের মানে, 100 ভাগ খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি, ঘানেই পাবো। চেনা যায় ঘানে খাঁটি ঘিয়ের মানে, 100 ভাগ খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি, ঘানেই পাবো।
ভেঙে মরে ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে?
কি রে সারা, তুই কাল আসলে নাচবি?
মা, কলেজের লাস্ট প্রোগ্রাম, আমার সব বন্ধুরা পারফর্ম করছে, রাফি, জেনি, ইসমা সবাই।
কিন্তু তোর শরীরের এই অবস্থা?
কেন চিন্তা করছো মা, ফেস অ্যাপ আছে না,
এবার পিরিয়ডের দিনগুলোতেও চলবে এই পাল্লাতে আনন্দ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি স্টেইনলেস স্যানিটারি ন্যাপকিনে রয়েছে 5 স্তরের সর্বোচ্চ সুরক্ষা। এই সুপার অ্যাবসর্বেন্ট পলিমার লিকুইডকে জেলে রূপান্তর করে প্যাডের ভিতর আটকে রাখে, যাতে তুমি থাকো দিনভর সুরক্ষিত। স্টেইনলেস, সব আনন্দে পাল্লা দাও।
চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে, একশো ভাগ খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি, ঘ্রাণেই কাউ।
চোখে মুখে বিশ্বাস উড়ে যায় দুরাকাশ, শুরু নেই শেষ চলছে কেমন প্রশ্ন। রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেই শেষ চলছে কেমন।
শেয়ার করো ক্লেমেন্স, অফুরন্ত ফ্রেশনেস।
চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে, একশো ভাগ খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি, ঘ্রাণেই কাবু।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টুইং টুইং স্বাদে টুইং টুইং।
ক্লেমেন, ভালোবাসার বাংলাদেশ।
That's right, আপনারা শুনছেন ক্লেমেন্স ভালোবাসার বাংলাদেশ। এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে। ভালো লাগা ভালোবাসার গল্পগুলো সবাই বলতে চায়, আর এই ভালো লাগা ভালোবাসার গল্পগুলো বলার জন্য সুযোগ করে দিয়েছে ঢাকা FM 90.4। ইয়েস, ঢাকা FM 90.4 এর আপনি যদি অরিজিনাল ফ্যান পেজটা খুঁজে পেতে চান, আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ফেসবুকের মতো লগ ইন করে থাকেন, সার্চ করুন ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখে, সেখান থেকে অলরেডি আমরা একটি ম্যানের পোস্ট সহ একটি ছবি সহ একটি পোস্ট করে দিয়েছি ছবি। সেখানে আমরা কিন্তু গুরুর, আমাদের যে গুরু হিতেশাম, ওনার ফ্যান পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে গুরু হিতেশাম আপনি দীক্ষা পাবেন, সেখানে গিয়ে ক্লিক করলে গুরু হিতেশামের পেজে চলে আসবেন, এবং সেখানে আপনি একটি লাইক দিবেন, মানে গুরু হিতেশামের ফ্যান পেজে একটি লাইক দিয়ে আমাদের সাথে সবসময়ের জন্য থাকবেন। এবং আপনি যদি ভালো লাগে, আপনার ভালোবাসার গল্পগুলো বলতে চান, গুরুকে জানান, গুরুকে ইনবক্স করতে পারেন, সেই সাথে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। পাশাপাশি আপনি যদি চাইলে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টেও কমেন্ট করে আপনি যে ভালোবাসার কথা বলতে চান সেটা আমাদেরকে জানিয়ে দিন, আমরা যে কোনো মুহূর্তে আপনাকে ফোন কল দিয়ে আমাদের হটসিটে বসিয়ে দেব। এবং হ্যাঁ, আপনি যখন এতগুলো কাজ করবেন, আপনার কিন্তু একটা বিষয়ের দিকে খুব বেশি লক্ষ্য রাখা দরকার, সেটি হচ্ছে আপনার কাছে ইন্টারনেট আছে কিনা, রাইট? সো এই মুহূর্তে অ্যাম্বারআইটি কিন্তু আপনাকে দিচ্ছে অনেক বড় সুযোগ, কারণ অ্যাম্বারআইটির উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায়। অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো আছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, এবং ওয়ান ফ্রি রিয়েল আইপি, লো ল্যাটেন্সি ফর গেমার। এবং ইন্টারনেটের সংযোগ নেবার জন্য যেটা করতে হবে, ফোন নাম্বারটা বলে দিচ্ছি 09611222777, এই নম্বরে ফোন দিয়ে সাথে থাকতে পারবেন। পাশাপাশি যখন আপনি জার্নিটি করে এখন কোথাও যাচ্ছেন, এখন শীতকাল হতে পারে, তো হয়তো বা আপনি শীতকালে আপনি গ্রামের বাড়িতে যাচ্ছেন, প্রথমত গাড়িতে কিন্তু একটু গরম লাগে, তাই না? এবং সেই গরমকে দূর করার জন্য আপনার হাতের কাছে যেই পানীয়টি থাকছে সবসময় সেটি ক্লেমেন। ক্লেমেন মানে রিফ্রেশমেন্ট, রিফ্রেশমেন্ট মানে সজীবতা, আর সজীবতা মিনস নতুন ভাবে জেগে ওঠা, নতুন ভাবে নতুন উদ্যমে চলতে শুরু করা, তাই না? এবং এই ক্লেমেনও কিন্তু দিচ্ছে আপনাকে আর অনেক বড় একটি সুযোগ, সেটি ক্লেমেন কিন্তু ভালোবাসার গল্প বলতে বলছে আপনাকে, তাই না? সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগায়, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্প চালি নেই, সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমেন ভালোবাসে বাংলাদেশ, অসাধারণ সব গল্প শুনতে ঢাকা FM 90.4 এর সাথেই থাকেন প্রতি বৃহস্পতিবার রাত 11:00 থেকে 2:00 পর্যন্ত। ক্লেমেন দেশে অত্যন্ত জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবেও মানুষের ভালোবাসায় সিক্ত। এই ভালোবাসা নিয়ে ক্লেমেন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে গিয়ে চলছে সারা দেশে, এবং এই গরমের রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমেন, আর ঢাকা FM 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমেন ভালোবাসার বাংলাদেশ। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আবার আমাদের গুরুর কাছে, দেখি গুরু কি ভালোবাসার গল্প নিয়ে আমাদের সাথে থাকে।
এবং সেই সাথে তোমরা প্লিজ কানেক্টেড থাকো ঢাকা স্পেস FM স্পেস 90.4, যেখানে সার্চ দিলেই কিন্তু 4,34,692 লাইকিংস, সেটা দেখলেই বুঝতে পারছো এই পেজটি আমাদের, যেখানে অলরেডি নায়নার ছবি আপলোড করা হয়েছে, যেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। আমরা শুনছিলাম নায়নার জীবনের কথা, বলছিল তার ভালোবাসার মানুষকে নিয়ে কথা। প্রথম ভালোবাসার অ্যাপ্রোচ করে নায়নার পক্ষ থেকে এবং ফাইনালি সেটা একনলেজ হয় তার ভালোবাসার মানুষের কাছ থেকে, তারপরের সকালটা নাকি অন্যরকম, কতক্ষণে অন্যরকম শুনি নায়নার কাছ থেকে।
তো আমি অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে অফিসে যাওয়ার পথে সে নেমে যাচ্ছে, তো সিঁড়িতে আমি দেখলাম চলে গেল, কথা হয়নি, ঘুরে একটা তাকে মুচকি হাসি দিল চলে গেল। মুচকি হাসিটা দেখে ভালো লাগলো, অন্যরকম একটা ভালো লাগাছিল। তো পরে আমি হচ্ছে অফিসে গিয়ে বসলাম, ডেস্কে কাজ করছি, সন্ধ্যার সময় তার সাথে আমার দেখা হলো, কারণ সে নর্মালি ব্যাক করে না অফিসে বিকেলে। তারপর ইদানিং দেখলাম, মানে ওই দিনের পর থেকে দেখলাম সে বিকেলে অফিসে যেত, দেখা হতো, এই তো এভাবে চলছিল, ঘোরাফেরা শুরু হয় আমাদের। ফার্স্ট ওর সাথে আমি ঘুরতে যাই হচ্ছে চন্ডিমা উদ্যানে, ওইখানে গিয়ে আসলে কেন যাই না, জায়গাটা খুব ভালো লাগতো বসতে,
গাছের জন্য মানে
আসলে আমি নেচার খুব পছন্দ করি,
আমরাও পছন্দ করি অনেকই,
তো এই জন্য আসলে ওখানে গিয়ে বসাটা। তো
নতুন নতুন প্রেমে পড়লে অনেকে আর বেশি পছন্দ করে, মানে নেচার বলতে আমি
হয়তো ছিল না, ওখানে আমি ফার্স্ট গিয়েছিলাম আমার একটু ফ্রেন্ডের সাথে রাতে, রাতের ভিউটা আমার অনেক ভালো লেগেছিল, তারপর থেকে আসলে ওখানে যাওয়ার টেন্ডেন্সিটা আমার শুরু হয়। আমি চিন্তা করলাম যে ওকে নিয়ে যাই, আমি নিয়ে গিয়েছিলাম ফার্স্ট ওকে,
তত চিনে কম
না ওইটা চিনত,
ওইটা চিনত,
হ্যাঁ। তো পরে হচ্ছে
হয় না কিছু কিছু ছোট ছোট গাছ আবার ভালোবাসা প্রেমিক প্রেমিকাদের জন্য খুব দয়া মায়া নিয়ে ঝোপ হয়ে জন্ম নেয়, মানে হয় না এরকম ছোট গাছ একটু ঝোপঝাড় টাইপ, মানে ওখানে দেখা যাচ্ছে একটু বসলে আশপাশের লোকজন দেখার আর কোনো সুযোগ থাকে না,
ওইভাবে আসলে বসা হয়নি
ওই রকম গাছ। তারপর
কেন অনেক লাজুক, খুব ভালোভাবে চলছিল। আমি এর মধ্যে হচ্ছে ইতিমধ্যে চেষ্টা করছিলাম, আমি ডিপিতে ডেপ ইন্টারভিউ দিয়ে এসেছি, তো এর মধ্যে হচ্ছে আমার একবার পেপার সাবমিশনের জন্য জিপি থেকে আমাকে কল করে, তো আমি অটো আমি ওই পেপার সাবমিট করার পরে আমি শিওর হয়ে যাই যে আমার জিপিতে হয়ে যাবে জবটা, আমি এয়ারটেলটা কুইট করে দিই। তো আমি ওখানে
ক্যামেরা কোম্পানির নামগুলো বিনা পয়সায় যে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে সেগুলো না করি,
ওকে। তো তারপরে আমি জবটা সুইচ করে ফেলি, জবটা সুইচ করার পর আসলে আমাদের গ্যাপটা শুরু হয়, ওর সাথে সেভাবে দেখা হতো না। তারপরও অনেক ভালো কিছু মোমেন্ট ছিল আমরা এর মাঝে, একদিন
এক্সট্রিমলি রোমান্টিক মুহূর্ত,
আমরা চন্ডিমা উদ্যানে গিয়ে একদিন বসে আছি, বসে আছি হঠাৎ করে বৃষ্টি আসলো,
বৃষ্টি বৃষ্টি আছে তো কাছে বৃষ্টি তো আসলে ২.৭৫ টাকা বৃষ্টি, অনেক প্রেমে পড়তে মনে হচ্ছে। আচ্ছা এগুলো তো দোষের না, না
আমার তো না,
মানে কাউকে দেখে প্রেমে পড়তে চাইলেও তো দোষের না, তার সাথে তো আর না,
না প্রেম দেখলে মানুষের প্রেম করতে মন চাইতেই পারে,
একদম তাই, প্রেম দেখে এবং এবং এটা বললে অত্যুক্তি হবে না বা লোকে কি মাইন্ড করবে তসমিয়া, এই যে তোমাকে দেখেও কিন্তু এটা তো দোষের না, রাইট, ওর সাথে তার প্রেমে পড়তে মন চাচ্ছে না, বলছি যে তোমাকে এবং তোমাদের গল্প শুনে প্রেমে পড়তে সত্যি মনে হচ্ছে, বৃষ্টি দিয়ে দিয়েছি
হঠাৎ করে কোথা থেকে যেন বৃষ্টি আসলো,
এই তো দিলাম ভাই ওই ঝোপে যাওয়া লাগবে, কিন্তু এখন তো বৃষ্টি থেকে বাঁচতে হবে,
গাছের নিচে গিয়ে দাঁড়ালাম, গাছের নিচে গিয়ে তো অনেক মানুষ ছিল, একটা গাছের নিচে অনেক মানুষ, বৃষ্টি তো বেশিক্ষণ ছিল না, খুব অল্প কিছু সময়, বাট জায়গাগুলো ভিজে গেল, মশার মতো জায়গা পেলাম না। পরে হচ্ছে ওখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে কোনো ভাবে আসলে ওর মধ্যেই বসতে হবে এখন, বাট আমি থাকবো ওখানে, বাবাকে বলছে বাসায় চলে
যাও। কেমন এই অনুভূতি গুলো,
অদ্ভুত ছিল আসলে, অদ্ভুত
মানে কি রকম অদ্ভুত, জোরে টোরে বলো শুনতে সবাই পায় মন খুলে।
আমার ওকে বারবার আমাকে বলছিল যে বাসায় চলে যাও, বৃষ্টি হচ্ছে, লেট হয়ে গিয়েছে, বাসায় চলে যাও,
কে বলছে
আমাকে, রাসেল বলছিল,
কেমনে বলে এটা
না, আসলে আমি যেহেতু যে আগা ঘোড়া একটু গিয়েছিলাম, তো এই জন্য ও চিন্তা করতো যে বাসায় আসলে কোনো ধরনের প্রবলেম না হোক, ওই দিক থেকে আমার খুব বেশি টেক কেয়ার করতো, যে আমার বাসায় কোনো প্রবলেম না হোক বা আমাকে কোনো প্রবলেম ফেস করতে না হোক। আর জায়গাটা তো আসলে খুব একটা ভালো না ওই জায়গাটা, সেই জন্য বাবা আমাকে ফেস করতো। হাত ধরা ওর ফার্স্টে, আমার ওর হাত ধরা বলতে ফার্স্ট যেদিন আমরা চল্লি মাধ্যমে যাই ওই দিন ওর হাতটা আমার ধরা হয়েছিল, বা বলতে গেলে আসলে ওর হাতটা ধরার সুযোগ আমি ওই দিনই ফার্স্ট পাই। ও যদিও খুব শখ ছিল হাতটা ধরার পরে আমাদের কেমন একটা লুক দিল আমি না মনে
করতে ভুল করেছি কিনা, ও জাস্ট গলে যাচ্ছিল।
ও ভয় পেয়েছিল যখন হাতটা ধরতে।
তুমি হয়তো সহজ সরল অত ভনিতা বুঝো না।
না ওই যে আমি বললাম না, আমার যেটা আমি যেটা ফিল করি আমি ওটা বলে দিই, সেই জন্য আর কি আমি হাতটা ধরলাম। ও তারপরে যাই হোক, তারপর অনেকবার হাত ধরা হয়েছে ওখানে চন্ডী মতনে, রেগুলার পাবলিক হয়ে গেল আমরা, তাই যেতাম
পাশাপাশি বসুনি,
পাশাপাশি তো বসতাম।
মানে মানে পাশাপাশি বলতে বলছি যে বাতাস যেন দুজনের মাঝে,
ও যেটা বেশিরভাগ সময় যেটা করতো, ও যেহেতু সারাদিন অফিস করতো অনেক টায়ার থাকতো, আমি এমনও সময় আছে অফিস শেষ করে দুজন একসাথে গিয়েছি ওইখানে, তো ও যেটা করতো আমার কোলে মাথা দিয়ে শুতো, আমি ওর মাথায় হাত বুলাই দিতাম, মাথায় হাত ওর নাকি আমি মাথায় হাত বুলাই দিলে খুব ভালো লাগতো। যাই হোক, পরে একদিন ওর সাথে দেখা করি, ওর একটা ফ্রেন্ড আছে, তো ফ্রেন্ডটা কেন জানি না হুট করে আমাকে বললো যে, মানে আমাদেরকে বললো যে প্রথম প্রথম সবকিছু ভালো লাগে, কদিন যাক দেখা যাবে, কেন বলেছিল আমি জানি না। যাই হোক, পরে আসলে ও প্রথম থেকে আমাকে নিয়ে খুব বেশি পজিটিভ ছিল, আর এর মাঝে আরো একটা বিষয় ছিল সেটা হচ্ছে ওর জি
এই যে জীবনের বর্ণনা দিচ্ছ, এই যে ভালো লাগার সময়গুলোর কথা বলছো, এটা তো যে কোনো সময় চোখ বন্ধ করলেই তোমার চোখের সামনে চলে আসে, তাই
চোখ বন্ধ করতে হয় না, আমি এখনো দেখতে পাচ্ছি মনে হয় আমার।
তোমার পৃথিবীতে আসার পরে এর চাইতে ভালো বহু টুকে আর কখনো এসেছে
মনে হয়
না। না খুব আর্লি এজে জীবনের অনেক বড় বড় কষ্টকে তুমি খুব কাছ থেকে দেখেছ, লাইক তোমার মা ক্লাস সিক্সে যখন পড়ো, মাত্র এত অল্প বয়সে মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চলে গেলেন, তার দুই থেকে তিন বছরের মাথায় হ্যাপাটাইটিস বি এর মতো মরণঘাতী একটা রোগের সাথে তোমার পরিচয় হলো, খুব অল্প দিনে বিরতিতে বাবা পর হয়ে গেলেন, একেবারে চিরতরে পর হয়ে গেলেন, সব কিছু এত তাড়াতাড়ি তোমার চোখের সামনে তোমার জীবনের সামনে ঘটেছে, তোমার আসলে অনেক ভালো থাকাটা প্রাপ্য ছিল, যে মানুষটি ছোটবেলা দেখেছে শৈশব আর কৈশোর দেখেনি, এক ধাক্কায় তাকে বড় হতে বাধ্য হতে হয়েছিল, সেই তোমার জন্য হয়তো একটু ভালো থাকাটা প্রয়োজন ছিল, সেই ভালো লাগাকে যখন স্পর্শ করলে তুমি, সেই ভালো লাগাকে কাছ থেকে দেখলে তুমি, সেই ভালো লাগাকে আলিঙ্গন করলে তুমি, সেই ভালো লাগার চমৎকার ভালোবাসায় ভেসে যেতে থাকতে তুমি, তখন তো বুঝলে না সত্যিকারের জীবন সত্যিকারের লাইফ কাকে বলে।
হ্যাঁ আসলে ওকে দেখার পরে আমার মনে হয়েছে ও শুধু, মানে ওকে আমি শুধু ভালোবাসি না, ওকে আমার গার্জিয়ান মনে হতো, আমাকে এইভাবে আসলে টেক কেয়ার করতো। আর আমি ওকে রিলেশন যখন হয় আমি কিছু প্রমিস করেছিলাম, প্রমিসগুলো কিছুটা এই টাইপের ছিল যে আমি তোমার গার্লফ্রেন্ড কম, আমি তোমার ফ্রেন্ড বেশি থাকবো, আমি আমাদের মধ্যে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার সময় আসে আমি ফার্স্টে সেই বিষয়গুলো নিয়ে তোমার সাথে ডিসকাস করব, অন্য কাউকে না বলে, কারণ হয়তো এটা থেকে যেটা হেল্প হবে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো দূর হবে, বা দেখা যাচ্ছে কোনো ছোট প্রবলেম বড় আকার ধারণ করবে না। তো আমাকে যেটা বলেছিল যে ও সেম ভাবেই বলেছিল আমাকে, ও করেছেও আলহামদুলিল্লাহ অনেকভাবে করেছে, কারণ এই কথাগুলো আসলে তখন উঠে আসে যখন ওর এক্স গার্লফ্রেন্ড আসলে আমাকে অনেক রিকোয়েস্ট করছিল মেয়েটা, যে
জিজ্ঞেস করি যে তুমি কি ওকে লাভ করো, তুমি যদি ওকে লাভ করো কোনো সমস্যা নাই আমার, আমি চাই তুমি ভালো থাকো, আর কিছু চাই না। তো তখন ও আমাকে বললো যে দেখো ওর সাথে আমার রিলেশন বলতে আসলে খুব একটা মানে আমি যেমন ফার্স্ট ইয়ারের সাথে দুষ্টামি করতাম, বলতেছে ওর সাথে আমার রিলেশনটা ঠিক দুষ্টামি ছিল, তেমন কিছু ছিল না। তো আমি তখন ওই মেয়েটাকে কনভিন্স করতে ট্রাই করলাম যে দেখো তুমি যেটা মনে করছো আসলে এমন কিছু ছিল না, মেয়েটা অনেক ছোট ছিল। তো পরে মেয়েটা কিছুতেই ইয়ে করবে না, মানতে রাজি না। তো পরে রাশেদও কনভিন্স করলো। তো যাই হোক, পরে কনভিন্স করতে পেরেছিলাম, আমরা দুইজন একসাথে কনভিন্স করেছিলাম। যেহেতু আমি সবসময় চেষ্টা করতাম আমাদের মধ্যে ট্রান্সপারেন্সিটা থাকুক, এই জন্য আসলে দুই মানে একই সাথে চেষ্টা করা আর কি দুইজন মিলে। যাই হোক, ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়, আমাদের রিলেশন অনেক ভালো চলছিল।
যারা অনুষ্ঠানটা শুনছে এখন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে এবং আমাদের সাথে পেজে প্লিজ কানেক্টেড থাকো, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4। অলরেডি কিন্তু অনেকেই টেক্সট করেছে, অনেকেই কিন্তু নায়নার চোখ দিয়ে সত্যিকারের প্রেম এবং ভালোবাসাকে এক্সপ্লোর করছে, অনেকে কিন্তু ভাসতে শুরু করেছে, অনেকেই কিন্তু সত্যিকারের মতো করে নায়নার মতো করেই কিন্তু এই বৃষ্টিটাকে গায়ে মারছে, অনেকেই কিন্তু দারুণভাবে চন্দ্রিমা উদ্যানের সাথে নিজের জীবনটাকে রিলেট করতে পারছে, অনেকের পরিচিত জীবনের নাইনটিজের ওই সময়গুলোতে ক্রিসেন্ট লেগের এই মুহূর্তগুলোতে বা এইটিজের সময়গুলোতে ক্রিসেন্ট লেগের এই মুহূর্তগুলোকে এক্সপ্লোর করছে, অনেকেই অদ্ভুত সুন্দর যে দারুণ সুন্দর রূপ নেয় এই চন্দ্রিমা উদ্যান বিশেষ বিশেষ মুহূর্তে কৃষ্ণচূড়ার সেই গাছগুলো সেখানে মনের মধ্যে হারিয়ে যেতে চাচ্ছে। সুমন চমৎকারভাবে তার ভালোবাসার কথা রিলেট করতে পারছে, উল্লেখ করেছে, সুমন অনেক ভালোবাসা আপনার জন্য, অনেক অনেক মহব্বত আপনার জন্য, আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে জীবনটাকে অনেক বড় বড় করে বাঁচেন সেই প্রার্থনা গুরু অতিশমের পক্ষ থেকে। তো ভালোবাসার দারুণ এই সম্মিলন কেন্দ্র কিলিমন ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসা সত্যি দারুণ উপজীব্য হয়ে উঠে, কারণ তার সাথে থাকে তাদের হট সিট অলঙ্কৃত থাকা গেস্ট, আজকে যেমন আছে নায়না। নায়না, তোমার নয়ন, তোমার মন, তোমার ঝুল আর তোমার সৌন্দর্য যেভাবে চমৎকারভাবে এক্সপ্লোর করেছো তুমি তোমার জীবন, তাতে আমরাও ভাসতে শুরু করেছি তোমার চোখ দিয়ে। ফিরে আসছি তাসমের কাছে।
একেবারে তাই, আমরা গুরুর সাথে আমি একেবারে একমত যে আমরা একেবারে নাইনটিজ এর দিকে চলে গিয়েছিলাম ভালোবাসার কথাগুলো শুনতে শুনতে, এবং সবাইকে বলছি আপনি কিন্তু চাইলে নানার মতো আপনার ভালোবাসার কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, পুরো বাংলাদেশকে জানাতে পারেন। কিভাবে? আপনি খুব বেশি বেশি করে আমরা যে পোস্টটা দিয়েছি আজকে ঢাকা এফএম 90.4 এর পেজে, সেই পোস্টটি খুব বেশি করে শেয়ার করুন আপনার সাথে, আপনার নিজের বলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং যে বন্ধু সবচেয়ে বেশি শেয়ার করবেন তাকে কিন্তু আমরা যেকোনো মুহূর্তে কল করবো, দ্যাট মিন্স সেই হবে আমাদের আজকে কেমন ভালোবাসে বাংলাদেশের লাকি লাকি লিসেনার, যাকে গুরু সরাসরি কল দিবে এবং কথা বলবো আমরা সরাসরি, তাই না? এবং সেই সাথে কিন্তু আমরা আজকে একটি পোস্টে, আমাদের যে পোস্ট আছে ঢাকা এফএম 90.4, সেখানে আমরা কিন্তু অলরেডি একটি পোস্টের সাথে গুরুর ফ্যান পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো সবাইকে আমি বলছি যদি ভালোবাসার গল্পগুলো জানাতে চাও আমাদেরকে, সেই গুরুর পেজে গিয়ে যে লিঙ্কটা দিয়েছি সেখানে ক্লিক করে, গুরু হিতেশামের নামটা আছে সেখানে ক্লিক করে, গুরু হিতেশামের অরিজিনাল ফ্যান পেজ একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, এবং ইনবক্সে কিন্তু আপনার ভালোবাসার গল্পটা জানিয়ে দিন, সেই সাথে একটা ফোন নাম্বারটাও দিবেন, আমরা আপনাকে কল দিব, আপনি থাকবেন আমাদের হট সিটে। ওয়েল, এই মুহূর্তে আমাকে চলে যেতে হচ্ছে একটি ছোট্ট ট্রেন ব্রেকে, ফিরছি আমি একটি ছোট ট্রেন ব্রেকের পর। তো ততক্ষণ থাকতে হবে কার সাথে? ক্লেমন ভালোবাসা বাংলাদেশের সাথে।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টুইং ব্রিং সাদে টুইং টুইং।
এই যে আপা, লিস্টে যা আছে সব দিছি, দেখেন সব ঠিক আছে কিনা।
ডিম, আটা, পেঁয়াজ, রসুন, মশলা।
আরে নতুন নুডলস দিলেন যে?
নতুন না বা, মিস্টার নুডলস দিছি, নতুন প্যাক, তো তাই চিনতে পারেন নাই।
ওয়াও, সুন্দর তো।
হ্যাঁ, এখন সবার প্রিয় মিস্টার নুডলস পাবেন আরো আকর্ষণীয় নতুন প্যাকেট।
মিস্টার নুডলস, স্বাদে হিট, হেলদি ট্রিট।
চেনা যায় ঘ্রাণে হাঁটি ঘিয়ের মানে একশো ভাগ খাঁটি প্রাণ প্রিমিয়াম ঘি ঘ্রাণেই কাবু।
চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দুরাকাশ শুরুর নেশে চলছে কেমন ফ্রেশনেস রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার শুরুর নেশে চলছে কেমন
শেয়ার করো ক্লেমার অফুরন্ত ফ্রেশনেস।
আমার সাথে চালাকি চলবে না আমার সাথে একদম চালাকি চলবে না
নতুন মশলা চালাকি নেই তো
100% বিশুদ্ধ প্রাণগুড়া মশলা এখন নতুন রূপে
আপনার জন্য প্রাণগুড়া মশলা সুফি মশলা মশলার নামে অন্য কিছু নয়
আমার সাথে কোনো চালাকি চলবে না
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ট্রিং ট্রিং সাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
শুনছেন ঢাকা FM 90.4
শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ট্রিং ট্রিং সাদে ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ট্রিং ট্রিং সাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
ক্লেমান ভালোবাসার বাংলাদেশ
দ্যাটস রাইট ডিয়ার লিসনার আপনারা শুনছেন ঢাকা FM 90.4 দ্য লার্জেস্ট FM network in our Bangladesh, right? Okay, Clemon Bhalobasha Bangladesh niye ei moto tashmi achi shunchilam nanar bhalobasher kotha tai na ebong sathe chilo amader sathe ghurite shom etokhon dhore ache ebong thakbe kintu thik rate eta porjonto guruke to shobai khub bhalobashen to shei gurur bhalobasha manush guruke bole dicchi kibhabe ghurite shamke thik ei moto apni kache pete paren একেবারে যে অপশনটা একেবারে আপনার হাতের মুঠোয় আমরা যে পোস্টটি আজকে ঢাকা FM এর ফ্যান পেজে করে দিয়েছি সেই পোস্টটা ম্যানার পোস্টটা আজকে শেয়ার আপনারা যত বেশি করবেন সেই বন্ধুকে আমরা যে কোনো মুহূর্তে ফোন লাইভে নিয়ে আসবো অ্যান্ড ইয়েস সেই হবে আমাদের আজকে লাকি লিসেনার যার সাথে গুরু সরাসরি কথা বলবেন। ওকে সো শুরু হয়ে যাক দেখা যাক কোন বন্ধুর নামটা আজকে আমরা অনিয়ার নিয়ে নিই এবং তাকে সরাসরি ফোন কল করে ফেলি তাই না। এবং হ্যাঁ আপনারা যারা ভালোবাসার গল্প বলতে চান এবং যাওয়া আপনারা যে কোথায় বলবেন অনেক সময় হয়তো আপনার বন্ধুটি কথা শুনতে যাচ্ছে না তো আপনার জন্য এটাই সবচেয়ে বড় সুযোগ আমরা অলরেডি ঘুরে এসেছি আমার যে ফ্যান পেজ তার লিঙ্কটা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি ঢাকা FM 90.4 এ সেখানে দেখবেন নানা পোস্টের সাথে আমরা ঘুরে পিছনে ফ্যান পেজটা আমরা অ্যাটাচ করে দিয়েছি সেখানে আপনি ক্লিক করবেন এবং মানে যে নীল নামটা দেখতে পাবেন ঠিক আছে সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করে দেখবেন একটি পেজ চলে এসেছে ঘুরে এসেছে আমার অরিজিনাল ফ্যান পেজ সেখানে একটি লাইক দিয়ে এবং ইনবক্সে আপনি আপনার ভালোবাসার কথাটা জানিয়ে দিন যে আপনি কথা বলতে চান পুরো বাংলাদেশকে চিৎকার করে বলতে চান আমরা আপনার ফোন নম্বরটা যদি পেয়ে যাই আপনি ইনবক্স করবেন নম্বরটা সাথে সাথে ফোন কল দিয়ে দিব আমরা রাইট সো শুনতে থাকলাম যেমন ভালোবাসার বাংলাদেশ আমি চলে যাচ্ছি আবারও আমাদের সবার প্রিয় গুরুর কাছে।
ওকে আমরা একদম শেষ মুহূর্তে একদম টান টান উত্তেজনা সবাই আসলে জানতে চাচ্ছে কেমন আছে কি অবস্থা নায়নার তো আমিও দেরি না করে সরাসরি চলে যাচ্ছি নায়নার কাছে। ওকে নায়না তারপর
তো আমাদের রিলেশনে আসলে তখন তারপর থেকে দেখা যাচ্ছে একটা সময় পরে আমাদের অনেক প্রবলেম শুরু হয় আমার যেমন আমি আগে বলেছি উল্লেখ করেছিলাম যে আমার কিছু ফ্রেন্ড তৈরি হয়েছিল কলেজ লাইফে যাদের সাথে আসলে কন্ট্যাক্ট করাটা রাশেদ পছন্দ করতো না ইভেন এর মাঝে আমি যেটা করি আমাকে পড়াশোনার জন্য অনেক চাপাচাপি করে ফ্যামিলি থেকেও রাশেদ আমাকে ইন্সপায়ার করে যে না তুমি আবার স্টাডিটা কন্টিনিউ করো তো পরে হচ্ছে আমি কন্টিনিউ করি আমি শান্ত মারিমের
অ্যাডমিট হই ফ্যাশন ডিজাইনিংয়ে, কারণ আমার আগের ফার্স্ট ইচ্ছা যেটা ছিল ফ্যাশন ডিজাইনিংয়ে, এতদিন পজ রাখার পরে আসলে ওই ইচ্ছাটাকে আমি প্রাধান্য দিই, অ্যাডমিট হই। পরে হচ্ছে ওখানে নতুন নতুন ফ্রেন্ড তৈরি হয়, যে জিনিসগুলো আসলে রাশেদের ভালো লাগতো না, তো হয়তো মানে ওর বিষয়টা এমন ছিল যে আমি শুধু ওর, ও আমাকে কারোর সাথে শেয়ার করবে না। তো আমি যেটা আমি মাঝে মধ্যে মানে খুব বেশি হয়তো আড্ডা দিতাম, আমি খুব বেশি আড্ডাবাজ, খুব বেশি আড্ডা দিতাম, তো এইগুলো ওর ভালো লাগতো না, পছন্দ ছিল না আগে গোড়াতেই। তো আমাকে বারবার বলতো যে না, তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের জন্য বা যাদের সাথে তুমি এত আড্ডা দিচ্ছ সবাই কেমন এটা সেটা, যেহেতু অলরেডি আমি, ও জানে যে আমি আসলে মানুষ চিনতে পারি না খুব একটা, তো এই জন্য হচ্ছে আমাকে আগলে রাখার চেষ্টা করতো সব ভাবেই। পরে যখন মানে দেখতো যে না আমি শুনতেছি না, তখন ও খুব বেশি রেগে যেত, ও মানে খুব বেশি রাগ করতো আমার উপর এই ব্যাপারগুলো নিয়ে, মানে আমার দোষে আমার উপর আসলে রাগ করতো। তো আমি বুঝাতাম ওকে যে দেখো আসলে আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আমার তো ফ্রেন্ড না থাকলে আসলে আমি চলবো কিভাবে একা একা, আমার ফ্রেন্ডের দরকার আছে। তো আমাকে তখন বুঝিয়ে বলতো যে আসলে ফ্রেন্ড দরকার আছে, বাট তুমি যে যে ক্লাসের বাইরে আড্ডা দিচ্ছ ঘন্টার পর ঘন্টা, তুমি সন্ধ্যার পরে বাসায় ফিরছ, এই জিনিসগুলো আসলে ভালো লাগে না আমার। তো আমার যেগুলো ভালো লাগে না ওগুলো আমি তোমাকে বলি, এখন এটা ঠিক করা না করা তোমার ব্যাপার। এগুলো নিয়ে আসলে সাথে আমার মেইনলি প্রবলেম গুলো হতো। তো ইতিমধ্যে হচ্ছে ও পড়াশোনা তো করছিলই, ওর ডিগ্রি কমপ্লিট হয়, ও বিজনেস স্টার্ট করে, ও ব্যস্ত হয়ে যেতে শুরু করে, ওর ব্যস্ততাটা বেড়ে যায়, তো ও আমাকে দেখা মানে সময় কম দেওয়া শুরু করে, এটা নিয়েও প্রবলেম হতো খুব। আমি কমপ্লেন করতাম যে তুমি আমার সাথে কেন কথা বলছো না, তুমি আমার সাথে কেন দেখা করছো না সেভাবে আগের মতো যেভাবে আমরা ঘুরতাম ফিরতাম। তো এইগুলো নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হতো আমাদের মাঝে, আমি বুঝিয়েছি, ও আমাকে বুঝাতো সবসময়। পরে যেটা আসলে মাঝে আমাদের 8 মান্থ এর একটা গ্যাপ থাকে রিলেশনে,
কোন রকম কোন কমিউনিকেশন ছিল না,
কিছুই ছিল না, আমি আমার দিক থেকে ছিল ব্যাপারটা আসলে। তার আগে সরি আমি একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে ওর বিজনেস তখন স্টার্ট করেনি, আমি তখন আসলে কিছু ব্যাপার নিয়ে ওকে খুব বেশি ইয়ে করি, কারণ আমি ট্রাই করতাম ও ভালো কিছু করুক, আমি নিজে না করে হলেও ওর জন্য করার চেষ্টা করতাম, কারণ আমি ওকে ভালো জায়গায় দেখতে চাই। এই জন্য হয়তো আমি ওকে অনেক হার্ট করেছি এগুলো করানোর জন্য, আমি ওকে অনেক বাজে ভাবে অপমান করে আমি যেন, কারণ আমি ওকে চিনি তো, আমি এই জন্য চেষ্টা করেছি যেন ওকে আমি
কিভাবে অপমান করতে,
অপমান বলতে ও আসলে ফাইনান্সিয়ালি একটু উইক ছিল, আর যেহেতু ওর ফ্যামিলি ওকে চালাতে হয়, এই জন্য আর কি আমি সব মিলে ওকে বোঝাতাম জব টব এটা সেটা। মাঝে আমি যেহেতু বলেছি অলরেডি জব আমার ছেড়ে দেওয়ার পরে ওই এয়ারটেল ডিস্ট্রিবিউশন হাউসটা ক্লোজ হয়ে যায়, ওইখান থেকে শিফট করে পরে আবার অন্য একটা ইয়েতে শিফট করে। অপমানটা ঠিক এরকম ছিল যে তুমি হচ্ছে এটা করতে পারো না ওটা করতে পারো না, কোথাও ঘুরতে গেলে দেখা যাচ্ছে সেই রিক্সা ভাড়াটা পর্যন্ত আমাকে দিতে হয়, আমি ইচ্ছা করে করতাম এগুলো, যেন ও আসলে মানে বিষয়গুলো বুঝে বুঝে যেন কিছু করার চেষ্টা করে, রেগে গিয়েও কিছু করার চেষ্টা করে, ভালো কিছু করে। তো যাই হোক এটার জন্য আসলে আমি জানি এটা আমার অনেক বড় একটা অপরাধ ছিল, কারণ আমি সব সময় যে
তোমাকে এই বিষয়টা বুঝবে এটা ভাববার তো কোনো কারণ না, রাইট?
হ্যাঁ,
ভুলও তো বুঝতে পারে যে আমার যেহেতু টাকা পয়সা নাই দেখি আমাকে এভাবে অপমান করতেছে,
না এটা আমি প্রথম থেকে জানতাম। ওই যে আমি বললাম না যেদিন যে আমি ওকে প্রপোজ করি আমার সাথে ফ্যামিলি নিয়ে কথা হচ্ছিল, ওই দিনই আমাকে বলেছিল সব বিষয়ে
বলেছে। বাট তোমার তুমি যেভাবে বিহেভ করতে সেটার জন্য তো তোমার মতো করে বুঝবে এটা জরুরি না, উল্টাটা তো বুঝতে পারে আমাকে এভাবে অপমান করতেছে, অপমান না করলে পারতো,
সেটাই হয়তো
এরকমই ভেবেছিল।
হ্যাঁ,
তারপর
ওটার জন্য আসলে পরে আমাদের কন্টিনিউ করি না আমরা, অনেক বড় একটা গ্যাপ থাকে, হঠাৎ করে আমার সাথে অনেকদিন পর গ্যাপ মানে কন্ট্যাক্ট করে। ওর একটা অপারেশন হয়েছিল, ওর একটা টিউমার ছিল, টিউমার একটা অপারেশন হয়, আমাকে বলেছিল যে ওর অপারেশন, আমি মনে করেছিলাম ওটা আমার সাথে কমিউনিকেট করার জন্য এরকম মানে মিথ্যা কথা বলাচ্ছে ফ্রেন্ডকে দিয়ে, কিন্তু আসলে কথাগুলো সত্য ছিল। আমি তারপরেও কথা বলেছিলাম ওর সাথে, যাই হোক তারপরে হার মানেনি,
ও আমার সাথে কমিউনিকেট করার ট্রাই করে গেছে নানাভাবে। ফাইনালি যাই হোক আমিও কন্ট্যাক্ট করি, আবার শুরু হয় আমাদের কথাবার্তা। এটা সেটা এই তো আবার ব্যাক করে। তারপরে তখন থেকে আসলে খুব ফার্স্টের দিকে ভালো যাচ্ছিল, তারপরে ওই প্রবলেমগুলো রয়ে গিয়েছিল, ওই যে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে সন্দেহ করা, আমার ফ্রেন্ডরা এটা সেটা। বাট আমি জানি আসলে আমার প্রতি লয়াল ছিলাম হয়তো, হ্যাঁ আমি একটু আড্ডাবাজ, আমি আড্ডা বেশি দিতাম, বা এটা আসলে এটার জন্য আমি ওকে দায়ী করবো না।
কতক্ষণে আড্ডা বেশি দিতে?
আড্ডা বেশি দেওয়া বলতে গুরু আসলে আমার বাসায় যেতে ভালো লাগতো না, কারণ আমার বাসায় তো এমন কেউ নাই যার সাথে আমি গিয়ে কথা বলতে পারবো।
সেই কারণে আড্ডা কতক্ষণ পর্যন্ত দিতে?
মাগরিবের আজান তো যাই হোক, আসলে আমি জানি এগুলো আমার অনেক ভুল ছিল।
বাসায় গিয়ে কথা বলতেই হবে নাকি?
না বাসায় গিয়ে কথা বলতে হবে না সেটা না, আসলে আমিও তো মানুষ।
আমার মানুষ ভাই, তোমার 7-8 ঘন্টা তুমি বাইরে সময় কাটালে, অনেকে তো ঘন্টা দিনের পর দিন বাসার মধ্যে থাকে, তারপরেও আর মানুষ হিসেবে আর এমন কি প্রয়োজন যেটার জন্য তোমার দম বন্ধ হয়ে আসে ঘরের মধ্যে ঢুকলে?
না না দম বন্ধ হয়ে
গেছে, এটা কি যৌক্তিক কিছু মনে হচ্ছে যেটা বলার চেষ্টা করছো? তুমি বলতে হয় তাই বলছো
না,
হয়তো মনকে বুঝতে হওয়া টাইপ।
আমি আমি ফার্স্টে বলেছি যে আমি ভালোবাসতাম
সেটাই, বাট ওটাকে জাস্টিফাই করার জন্য হয়তো কথাগুলো বলছে।
হ্যাঁ
বাট এটা এমন কোনো বড় ইস্যু না যে একটা মানুষ 7-8 ঘন্টা বাইরে থাকার পর রুমে গিয়ে তার খারাপ লাগতেছে, এটা এমন কোনো বিগ ইস্যু না। 7-8 ঘন্টা বাইরে কাটানোর পরে বাসায় গিয়ে নরমাল নিজের মতো করে সময় থাকাই যায় কিছুক্ষণ,
শুধু আড্ডা দেওয়াটা না গুরু। ও এমন সময় গেছে আমি কাজে, যেহেতু আমি এমন একটা সাবজেক্টে পড়ি আমার প্রচুর মার্কেট ভিজিট করতে হয় বা আমাকে মার্কেটে যাইতে হয় অনেক কাজে, ও এই বিষয়গুলো নিয়ে আসলে মনে করতো যে না আমি যেহেতু আমি আড্ডা দেই, ও চিন্তাই করে নিত যে আমি তখন আড্ডা দিচ্ছি।
যাকে তুমি ভালোবাসো তার মন তাকে একটু প্রাধান্য দেয়া, সে কিসে ভালো থাকতেছে কিসে ভালো থাকছে না সেই জিনিসটাকে একটু প্রাধান্য দেওয়াটা কি দোষে?
না
সেটা কি দিয়েছিলে?
প্রপারলি দিতে পারিনি।
একেবারে কি দিয়েছিলে?
ফার্স্টের দিকে আমি ওই যে বোঝাতে চেষ্টা করতাম আমি,
তোমার ক্ষেত্রে কাছে কি তার বিষয়টা অনেকটা এরকম ছিল না, যেহেতু সে তার নিজের প্রেজেন্সটা খুব স্ট্রংলি তোমার কাছে তৈরি করতে পারেনি, তাই তাকে তার এই পছন্দ অপছন্দ গুলোকে এড়িয়ে যেতে গিয়ে ব্যক্তি মানুষটাকে এড়িয়ে এড়িয়ে চলা শুরু করেছিল, গুরুত্বহীন বানিয়ে ফেলেছিল, সত্য না মিথ্যা? জোরে বলো, কেউ তো শুনতেছে না, নাহলে করেছো
ভুলবশত আমি করে ফেলেছি।
একদম তাই করেছো, শুধু যে বলতেছো যে আমি আড্ডাবাজ তাই এই করেছি তাই ও ভুল বুঝেছে, আমি মার্কেটে একটু কাজের প্রয়োজনে ঘুরতে হয়েছে তাই ভুল বুঝেছে, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম ছিল
ওর কাছে যথেষ্ট রিজন ছিল আমাকে ভুল
বুঝতে, বিষয়টা এরকম ছিল যে তুমি যেহেতু তার সলিড কোনো পার্সোনালিটি বা সলিড কোনো প্রেজেন্স সে তৈরি করতে পারছিল না ইকোনমিক্যালি বলো,
না তখন ছিল
বা
ওভাবে এস্টাবলিশ ছিল, তখন অলরেডি ও বিজনেস স্টার্ট করেছিল।
ওকে বাট ওকে ওর এইসব ব্যাপারগুলোকে আন্ডারমাইন করতে করতে ওর ব্যক্তি মানুষটাকেও এড়িয়ে যাওয়া শুরু হয়ে গেছিল, যাতে করে ব্যক্তি সেই মানুষটাই তোমার দৃষ্টি থেকেই, কিন্তু আসলে ওই অর্থে দৃষ্টি থেকেই মানে তার তার পার্সোনালিটিতে তার প্রেজেন্সটাই হালকা হয়ে গেছিল, যেটা তুমি নিজেও টের পাচ্ছ যে হালকা হয়ে গেছে, তাও গুরুত্ব দিচ্ছিলে না
দুই
নিজের ভালো লাগাকে।
আমাদের রিলেশনটা প্রতিযোগিতামূলক হয়ে গিয়েছিল, প্রতিযোগিতা চলতো কে মানে কত কাউকে হার্ট করতে পারে,
বা তোমার ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে সেটা হয়তো গুরুত্ব দেওয়ার সুযোগ সময় কম দিয়েছে, এটাও তো সত্য। শুধুই প্রতিযোগিতা শুধুই কষ্ট দেওয়া চাইতে বিষয়টা তো এরকমও ছিল যে ওকে পাত্তা কম দিচ্ছ, ওকে পাত্তা কম দিচ্ছ, পাত্তা কম দিতে দিতে তাকে রীতিমতো এড়িয়ে যাওয়া যাকে বলে, ওই এড়িয়ে যাওয়াটাকে কষ্ট মনে করে হয়তো সে তখন বিভিন্ন রকমের রিয়্যাক্ট করত, যে কেন সে আমার সাথে এটা করবে, কেন এটা হবে, কেন এটা এরকম হবে।
এই ব্যাপারগুলো ফার্স্টে কিন্তু ওর দিক থেকে শুরু হয় গুরু, কারণ ও যখন বিজনেস স্টার্ট করে ও সারাদিনে আমার সাথে, আগে যেটা হতো হঠাৎ করে আসলে একটা চেঞ্জ আসলে মানুষের ধাক্কা লাগবে, এটাই স্বাভাবিক। তো হঠাৎ করে যখন আমার সাথে কম করে দেয়,
তুমি তো চেয়েছিলে যে সে এঙ্গেজ থাকুক, ভালো কিছু করুক, তোমাদের ভবিষ্যতের জন্য কাজ করবে, তখন তো স্বাভাবিকভাবেই আগের মতো করে পুতুপুতু ভাবটা একটু কম হবে, প্রতি মুহূর্তে প্রেম ভালোবাসার কথাবার্তা তো কম বলবে, এটাই তো স্বাভাবিক, রাইট? ফিরে আসছি কি তাসমিয়ার কাছ থেকে।
একেবারে তাই। আপনারা শুনছেন ক্লেমন ভালোবাসার বাংলাদেশ, আমরা ন্যানার গল্প শুনছিলাম, ভালো লাগা ভালোবাসার কথাগুলো, আবার শুনবো সেই গল্প। চলে যাবো আমরা এখন একটা ছোট্ট বিরতিতে, ফিরছি নতুন একটি ঘন্টায় আবারও অনেক 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 বেশি ভালোবাসার কথা নিয়ে। তবে সবাইকে বলছি, আপনারা কিন্তু চাইলে আমাদের গ্রুপ ফ্যান পেজের সাথে যুক্ত থাকতে পারেন। কিভাবে? আমরা অলরেডি ঢাকা এফএম 90.4 ফ্যান পেজে একটি পোস্ট করেছি এবং সেই পোস্টে গ্রুপ ফ্যান পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে গুরু হিত এফএম নীল নাম লিখে পাবেন, সেখানে ক্লিক করে আপনি গুরু হিত এফএম অরিজিনাল ফ্যান পেজের লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে লাইক দিয়ে গুরু পেজে আপনি ইনবক্সে আপনার ভালোবাসার কথা, ফোন নাম্বার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। এনজয় ক্লেমন ভালোবাসা বাংলাদেশ, ফিরছি নতুন একটি আওয়ারে।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত একটা।
রায়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোধে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে। দেখবেন যে পোস্টের সাথে আমরা যে পোস্ট আজকে দিয়েছি এবং যে পোস্ট আজকে শেয়ার করতে বলছি খুব বেশি বেশি করে, আমাদের ম্যানার যে ভালোবাসার গল্প পোস্ট আমরা দিয়েছি ক্লেমন ভালোবাসা বাংলাদেশে, সেটা শেয়ার করবেন বেশি বেশি এবং সেখানে দেখবেন আমাদের এফএম গুরু, আমাদের গুরু
লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে সেই পেজে লাইক দিবেন এবং লাইক দিয়ে ইনবক্সে, গুরুর পেজে ইনবক্সে আপনার ভালোবাসার কথাটা জানান, ফোন নাম্বার জানান, যে কোনো মুহূর্তে আমরা কল করতে পারি। আর হ্যাঁ বন্ধু, দেখবো যে আজকে কি হবে, আমাদের লাকি লিসনার যাকে আমরা কল দিব অ্যান্ড অপশনটা কি, খুব বেশি বেশি শেয়ার করবেন আপনি নিজের বলে এবং আপনার বন্ধুদের বলে, যে বন্ধু সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে কিন্তু আমরা ফোন অনলাইভে নিয়ে নিবো এবং গুরু তার কথা শুনবে, তার সাথে কথা বলবে, রাইট? এবং এই কাজগুলো করতে গেলে আপনাকে যেটা করতে হবে যে আপনার বাসাটা অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। অ্যান্ড ইয়েস, ইন্টারনেটটা কিভাবে পাবেন, রাইট? অ্যাম্বার, অ্যাম্বার আপনাকে দিচ্ছে সুবর্ণ সুযোগ। অ্যান্ড ইয়েস, সেই সুযোগটি কি? অ্যাম্বার উচ্চগতি হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গড়িতে জন্য থাকছে আরপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি। অ্যান্ড এর ফিচার গুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল IP, and yes, low latency for gamer, এবং এই সংযোগের জন্য আপনাকে যেটা করতে হবে 09611777 এই নাম্বারে কল দিতে হবে, একেবারে তাই। এবং আপনি যখন বসে বসে ইন্টারনেট ব্রাউজ করবেন সেই মুহূর্তে যদি আপনার পাশে একটি ড্রিঙ্ক না থাকে, একেবারে চল না, তাই না? মানে আপনি স্ন্যাক্স খাচ্ছেন, ভালোবাসা বাংলাদেশ শুনছেন, বাট ক্লেমনের পাশে একেবারে হতে পারে না, রাইট? চাল দেশে চলে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত প্রশ্নের ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগে, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্পের ডালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসা বাংলাদেশ, অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এ, সাথে থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 2টা পর্যন্ত। ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসায় শিখতে, এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে যাচ্ছে পুরো বাংলাদেশে। এই গরমের রিফ্রেশ হতে খেতে থাকবো ক্লেমন, আর ঢাকা এফএম 90.4 টিউন করে শুনতে থাকা ক্লেমন ভালোবাসে বাংলাদেশ, রাইট? সো এই মুহূর্তে আমার মনে হয় আমি আবারও গুরুর কাছে চলে যাচ্ছি। জি গুরু,
আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি, না না অনুষ্ঠান শেষ করব সব মিলিয়ে। এখন কি অবস্থা, সম্পর্ক কোন অবস্থাতে আছে, একদম যদি শেষ করতে চাই আমরা
সব মিলিয়ে? আসলে ও এখন আমার সাথে থাকতে চায় না, আমি ওকে মানে জিজ্ঞেস করেছিলাম একবার যে কেন কি, বা তুমি কেন থাকতে চাও না, তো বলছো আমি পারবো না, আমি ইভেন আমি জানি আমি অনেক ভুল করেছি, আমি সেটার জন্য মানে খুব বেশি অনুতপ্ত। আসলে আমি ও থেকে জাস্ট কিছুই চাই না, ও ব্যাক না করুক, বাট আমাকে মাফ করে দিক।
মাফ কিসের জন্য?
অনেক হার্ট করেছি ওকে আমি,
যেমন আমার মনে হয় তখনই তোমার জন্য
ব্যাপারগুলো
তোমার জন্য পাওয়াটা হয়তো সহজ হয়ে যেতে পারে, যদি একদম অকপটে প্রাণ খুলে তুমি যা যা করেছো সেই জিনিসগুলো অন্তত স্বীকার করো।
আমার ফাইনান্সিয়াল ব্যাপারগুলো নিয়ে
কিভাবে বলতে বলো তো,
আমি ওকে বললাম না 8 মাসের যে গ্যাপটা ছিল তার মাঝে ওকে আমি এটা বলেছিলাম, যদি কখনো তুমি আমার হাতে আমার হাত খরচ বাবদ কিছু টাকা দিতে পারো, যদি কখনো আমরা কোথাও খেতে বসলে সেখানকার বিল দিতে পারো, রিক্সা ভাড়া দিতে পারো, সেদিন তুমি আমার সাথে দেখা করবা, বা সেদিন তুমি আমার সামনে আসবা, তার আগে আসবো না।
এই তো নেই,
হ্যাঁ
ইচ্ছাতে বাজে করে আর কি বলেছো?
বাজে করে বলতে ওদের আমাদের যখন ঝগড়া হতো খুব বেশি মানে দেখা যাচ্ছে ও খুব বেশি রেগে যেত, আমিও খুব বেশি রেগে যেতাম, হয়তো টোনটা থাকতো না, অনেক বাজে অবস্থা পরিণত হতাম, চিৎকার করে বলতাম।
কি বলতে?
এতে যে কথাগুলো বললাম এগুলো আসলে চিৎকার করে, আমি এই কথাগুলো অনেকবার বলেছি, ইভেন আমি ওকে যখন প্রবলেম গুলো ছিল আমি ওকে ফাইন্যান্সিয়ালি অনেকভাবে হেল্প করে ট্রাই করেছি, আমি জানি খুব একটা করতে পারিনি, বাট যতটুকু করেছিলাম সেই কথাগুলো আমি ওকে বলেছিলাম, যেটা আমার ঠিক হয়নি।
কিভাবে বলেছো? তোকে এভাবে হেল্প করেছি, এই করেছি, সেই করেছি, সব?
হ্যাঁ, এইভাবে আসলে বলা যে তোমার যখন প্রবলেম গুলো ছিল তখন আমি তোমার পাশে ছিলাম, তখন কিন্তু
এই টোনে ছিল না, এই টোনে তো না,
না এই টোনে না, অনেক বাজে ভাবে বলেছি।
তুই করে
আসলে, হ্যাঁ তুই করে বলা হয়েছে, বাট সব সময় না, আমি রেগে গেলে দেখা যাচ্ছে আমাদের মধ্যে যখনই ঝগড়া হতো আমি আপনি সে চলে যেতাম, আমরা তুমি থেকে
এই দিয়েছি ওই দিয়েছি এই করেছি তোর জন্য এই করেছি সব, আর
এইগুলো করতাম, আর লাস্টের দিকে এসে আসলে আমার ফ্রেন্ডের কি নিয়ে আমি অনেক বেশি ঝগড়া করতাম ওর সাথে, যে আমার ফ্রেন্ডের সাথে আসলে প্রবলেমটা কোথায়। ইভেন একটা ঘটনা না বলি না, এই রোজের ঈদে আমি একটা শপিং মলে গিয়েছিলাম, আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, তো ওই ফ্রেন্ডটা আমার ফোনটা পিক করেছিল, এটা নিয়ে ও রাগ করেছিল আমার সাথে, মানে আমার ফ্রেন্ডটা মেয়ে ছিল, তারপরেও সে আমার সাথে রাগ করেছিল যে আমার ফোন কেন সে পিক করলো না, কেউ আমার হাতে অনেক কিছু ছিল, মানে সেই কারণে আমি ফোনটা পিক করতে পারিনি, আমার ফ্রেন্ডের কাছে ফোনটা ছিল।
আর বাজে কথা কি বলেছ, আর বাজে ভাব বিহেভ কি করেছে?
বাজে বিহেভ গুলো বলতে যে এগুলোই আসলে। আর এছাড়া মাঝে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমার গায়ে হাত তুলেছিল, হাত তোলার পরে আমি অনেকভাবে ওয়ার্ন করেছিলাম যে তুমি কাজ ঠিক করছো না, আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব। তো যাই হোক, পরিস্থিতিটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমার জন্য, ওকে থানা পর্যন্ত যেতে হয়েছে।
অনেক কিছু হয়েছে তাহলে,
রাত 8টা পর্যন্ত
চিৎকার করে কি করছে?
চিৎকার করে যখন আমাকে মানে মারছিল, তখন আমি মানে ইভেন নো
আই দিয়ে মারছিল,
আমার থাপড় মারছিল।
কয়টা?
5-6টার মতো থাপড় মেরেছিল।
কি নিয়ে?
কি নিয়ে? ওই যে সন্দেহ, আমার ফোন চেক করবে সে।
তুমি চেক করতে দিবে না?
আমি আগে দিতাম, লাস্টের দিকে দিতাম, কিন্তু লাস্টের দিকে আসলে দেইনি। কারণ হচ্ছে সে আমার ফোন দেখলে, আমার মানে কোনো রিজন না থাকলেও সে যদি আমার নর্মালি একটা খুব ভালোভাবে ছবি দেখতো, বা দেখা যাচ্ছে আমার কোনো একটা ফ্রেন্ডের সাথে সে ছবি দেখলো, যেহেতু মানে আমার ফ্রেন্ডের সাথে আমরা অনেক জায়গায় ঘুরতে ফিরতে যেতাম, এই জন্য সেই সব কথা আসলে অনেক ধরনের ছবি উঠছে।
ছেলে ফ্রেন্ড কেমন ছিল তোমার?
ছেলে ফ্রেন্ড আসলে আমাদের গ্রুপের মধ্যে আমরা 5-6 জন একসাথে থাকতাম, 5-6 জনের মধ্যে 3-2 জন ছিল, অনেক আসলে ম্যাক্সিমাম ছেলে ফ্রেন্ড ছিল।
ম্যাক্সিমামই হচ্ছে ছেলে ফ্রেন্ড।
হ্যাঁ, তো এটা নিয়ে আসলে ওই ছবিগুলো নিয়ে ওর মানে খুব বেশি ইয়ে করতে, এই জন্য আমি
সুদর্শন তো ছিল
না আমার কাছে, সুদর্শন বলতে ওই ছিল
সত্য তোমার কাছে, বাট সুদর্শন তো ছিল।
সুদর্শন ওইভাবে আসলে দেখিনি আমি কাউকে, কারণ সবাইকে আসলে আমি মেয়ে বা ছেলে বা ওইভাবে আমি দেখিনি। না দেখলেও
সে তো অবশ্যই দেখি, যে যার সাথে আমার এত সুন্দরী হবু বউ ঘুরতেছে সেই ছেলেগুলো তো অনেক বেশি সুদর্শন, কখন না সম্পর্কে কখন না কোন দিকে টান দেয়।
ও এটাই ভয় পেত আসলে।
তো ভালো তো, ফাইনালি। আর আরো এরকম কিছু ও দেন? তুমি কান্নাকাটি করলে ওখানে, হইচই করলে, পুলিশ এসে ধরে নিয়ে গেল?
হ্যাঁ, যদিও তারপরেও আসলে ওখানে পুলিশ আমার কথা কোনোভাবেই শুনতে চাচ্ছিল না। আমি ওকে অনেক রিকোয়েস্ট, পুলিশদেরকে অনেক রিকোয়েস্ট করার পরেও তারা মানে রাশেদকে ব্লেম দিচ্ছিল কন্টিনিউয়াসলি। আমি তাদেরকে অনেক চেষ্টা করে বোঝাতে পারছিলাম না যে আসলে এটা আমাদের মধ্যে জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এটা এমন কিছু ছিল না যে আমাকে ইন্টেনশনালি মারছে বা এমন কিছু ছিল না।
অনুষ্ঠান শেষ করছি, তোমরা যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, শেষ মুহূর্তে দৃশ্যপটে, শেষ মুহূর্তে চিত্রনাট্যের অংশ হতে চাও, তাহলে তোমরা চাইলেই কিন্তু ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পোস্টটা পেয়ে যাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো। অনুষ্ঠান শেষ করছি নায়না। নায়না,
আমি জাস্ট এতটুকু বলবো, গুরু আমি ওকে ফিরে চাই আসলে। আমি অনেক ভুল করেছি আমি জানি, যেটা আসলে আমার ওকে ফিরে চাওয়ার মতো মুখটা নাই।
কেন, তুমি তো এখন ফ্রি, স্বাধীন, মুক্ত বিহঙ্গ।
আমি আসলে স্বাধীনতাটা চাইনি কখনো। আমি
কেউ ওরকম ইরিটেট করবে না আর কখনো, কেউ তোমাকে বাধ্য করবে না কখনো, তুমি আর তোমার মস্তি ভরা জীবন, নো টেনশন। এই ফাঁকে একটা সম্পর্ক তথ্য দিয়ে রাখি, আম্বার আইটি উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চিটাগাং খুলনায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন, ও সেপ্টেম্বর ইজ অলরেডি বিন গান, অক্টোবর প্রসঙ্গ শেষ, নভেম্বরে আমরা আছি। তো নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে টেলিফোন সার্ভিস একদম ফ্রি, এবং সেই সাথে ফিচার্স তো তোমরা জানো, বেশ কয়েকবার তাসমিয়া বলেছে, আমিও কভার করি, বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি ডিএলআইপি, লো লেটেন্সি ফর গেমার। এবং চাইলে তোমরা যোগাযোগ করতে পারো 09611333777 এই নাম্বারে। তো নতুন সংযোগ গ্রহীতার জন্য দারুণ কিছু অফার নিয়ে আমার আইটির উচ্চ গতির এই হোম ইন্টারনেট।
গ্রুপে
থাকো বা অন্য কোন গ্রুপের সাথে অ্যাড হও, ফেসবুকে এক্সপ্লোর করো, ভাইবারে নতুন নতুন গ্রুপ বানাও, স্ন্যাপচ্যাটে চলে যাও, টুইটারে তুমি নিজে ফলো করো বহু মানুষকে, বহু মানুষ তোমাকে ফলো করুক, তোমাদের পার্সোনাল গ্রুপ ফেসবুকেও ক্রিয়েট করো, কেউ তোমার ব্যাপারে আর এরকম পজিটিভ হবে না, কেউ তোমাকে নিয়ে কাউকে সন্দেহ করবে না, কেউ তোমার জন্য অপেক্ষাও করবে না,
কেউ
শুধু তোমাকে ভালোবেসে তোমার ওই সুন্দর মুখটাতে হাসি ফোটানোর জন্য পাগল হবে না, কেউ তোমার চুলের ঘ্রাণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ভালো লাগা খুঁজতে চেষ্টা করবে না। আমাদের মতো মানুষজন শুধুই তোমার রূপ, তোমার সৌন্দর্য দেখবে, কিন্তু এরূপ সৌন্দর্যের মধ্যে যে অসম্ভব রকমের আপনাপন থাকে, এরূপ সৌন্দর্যের মধ্যে যে চমৎকার রকমের ভালোবাসা থাকে, একটা মানুষের জীবনকে নিজের মতো করে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা থাকে, সেভাবে কেউ হয়তো তোমার দিকে আর তাকাবে না। কারণ যখনই তাকাতে যাবে, দোষ তো ওকেই বা কতটুকু দিই বলো, প্রয়োজনে চাইতে বেশি সুন্দর তুমি। চুড়িটার দাম কত হবে তোমার হাতে? তোমার নিজেরই বানানো? ও কি গুণেরও তো সরা চুড়ি দেই। তোমার হাতে ঠিক ওইভাবে চুড়িটার থাকার জন্য আমার বারবার চোখ চলে যাচ্ছে আর মনে হচ্ছে না জানি কত টাকা মূল্য। পরে না বুঝলাম যে হাতে চুড়িটা পরে ছবিধায় চুড়িটা এত বেশি সুন্দর দেখাচ্ছে। বেচারা কি করবে বলো? আমার মতো গরিব আদমি এত সুন্দর একটা মেয়ের এত সুন্দর তার অ্যাটিটিউড এত কিছু, তো সবসময় ভয়ে থাকি যে বহু মানুষের ভিড়ে আমার সুন্দরতম মানুষটাকে যদি হারিয়ে ফেলি। তেরে আফরিন আফরিন গানটা তুমি এবং তোমার হারিয়ে যাওয়া সেই প্রেমিককে উদ্দেশ্য করে ডেডিকেট করছি। রাশেদের অবস্থা কিন্তু অনেকটা এরকমই, তোমাদের মতো মেয়েদেরকে ঘিরেই আর এরকম রূপ হলেই মনে হয় এই ধরনের গান ফতে আলী হয়ে আফরিন আফরিন। তোমার জন্য রাশেদদের কণ্ঠে রাশেদদের মনে ধরে পড়ে। ভালোবাসা মানেই তো আসলেই পাগল প্রায় এক অনুভূতির না, ভালোবাসা মানেই তো ভাসতে থাকা সুন্দরী। হে সুন্দরী, আফরিন আফরিন, হে সুন্দরী, যদি তুমি দেখো কখনো তুমি জানবে, কিভাবে জানবে যে রসের এবং আমাদের মতো গরিব মানুষের জন্য তোমার প্রশংসা করা আসলেই সম্ভবপর না। অনেক সুন্দর, বহু সুন্দর, কেমনে প্রশংসা করি না, আগুনের তাপ অনেক মারাত্মক, আগুনে পোড়ার কষ্ট অনেক সুতীব্র, তাই লুকিয়ে রাখে। আসলে এমন সৌন্দর্য তো আর কখনো দেখেনি সে, যেটা বললো যেন অজন্তার কোন মরত। এই নিগাহতে সত্যি জাদু আছে, কারণ জিসমে নগমা কহি জিসমে খুশবু কহি জৈসে মচলতি রহি রাগনি, চাঁদনি সত্যি দেখতে থাকে, এক চমান যেন সামনে খেলতা হওয়া সহজ সূরজ কি পহলে কিরণ তুমি। সব সৌন্দর্য সব ভালো লাগা তোমাকে ঘিরে, দেখতে চায় না, ভয় পায়, এই সুন্দর আর এই ভালো লাগার আগুনে পোড়ার কষ্টটাও যে অনেক বেশি, অনেক মারাত্মক, তাই ভয় পায়। এরকম সৌন্দর্যের আর এই সৌন্দর্যের প্রেমে যদি পড়া যায় তার আসলে সে প্রশংসার কোনো তুলনা হয় না, আসলে বর্ণনা করা কষ্টকর হয়ে যায়। বাইরে প্রিয়তমের চোখে এক অসুন্দরী মেয়েও এত বেশি সুন্দর হয়ে ওঠে, আর যেখানে রূপ আর যৌবন আর সৌন্দর্য যদি এরকম হয় তাহলে সেই ব্যক্তিটার অবস্থা কেমন হয়? প্রতি মুহূর্তে তোমাকে হারানোর ভয়, প্রতি মুহূর্তে বহু মানুষের মধ্যে তোমাকে হারিয়ে ফেলার ভয়। আঁখে দেখে তাই তো, চোখ দেখলাম দেখতে থাকলাম, আসলে এটা চোখ নাকি স্বপ্ন? আঁখে যখন নিচে আসলো খাজা বান্ধে, আর চোখ যখন উপরে উঠে দোয়া দোয়ার একটা আহ্বান, চোখ যখন উপরে উঠে আবার নামে তখন খাতা, চোখ যখন আবার নিচের দিকে ঝুঁকে উপরে উঠে তখন আদা। যার চোখ নিয়ে এত রকমের অনুভূতি, যার সৌন্দর্য নিয়ে প্রতি মুহূর্তে তার মৃত্যু, যার ভালো লাগার জন্য সবসময় পাগল হয়ে থাকা, তাকে হারানোর জন্য তো পাগল হবে। তার সৌন্দর্য তো সত্যি সে মূর্ছা যাবে, তার জন্য প্রতিবার উঠবে আর নামবে, তার জন্য প্রতিবার প্রতি মুহূর্তে মৃত্যুকে কাছ থেকে আলিঙ্গন করবে। এটাই স্বাভাবিক প্রেমের ক্ষেত্রে, এইসব প্রেমিকরা কখনোই জ্ঞানের পরিচয় দেয় না, তারা সত্যিই পাগল, তারা সত্যি ভালোবাসার কাঙাল। জি কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো,
হ্যালো, আসসালামু
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি কেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে।
অফকোর্স
ভালো আছি, ভালো খুব বেশি ছিলাম না, এখন তো সেই রকম ভালো আছি। গত অনুষ্ঠানের সর্বোচ্চ শেয়ার যিনি হয়েছেন তিনি এখন আমাদের সাথে ফোনে। কি নাম তোমার?
অনুষ্ঠান
নিয়ে যদি তোমার কিছু বলার থাকে।
অনুষ্ঠান নিয়ে আমার তো এমন কিছু বলার নেই, কিন্তু আপনার সাথে কথা বলার অনেক শখ ছিল আমার।
কি কি বলার ইচ্ছে ছিল প্লিজ বলে দাও।
আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল।
তোমার কণ্ঠ কিন্তু অনেক সুন্দর। টানা যদি তুমি 46 সেকেন্ড হাসতে থাকো খবর আসে কিন্তু।
আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি আপনার সাথে কথা বলতেছি।
প্লিজ বিশ্বাস করো, তোমার এই অসম্ভব সুন্দর কণ্ঠস্বর এবং দারুণ হাস্যোজ্জ্বল এই অভিব্যক্তির জন্য আমার পক্ষ থেকে এই কথাগুলো শুধুই তোমার জন্য।
থ্যাংক ইউ গুরু।
এই কথাগুলো শ্যামিন শুধু তোমার জন্য। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাধিয়ে এনে দেশটাতে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যান আমি তোমাকে অনেক ভালোবাসি। শারমিন প্লিজ মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই ফোন দিও আর ফোনে ফোনে কথা বলো, এবং অফকোর্স রেডিও থেকে তোরা চোখ টোক বড় করিস না, অফ ইয়ারে তো কোনোভাবেই বলেনি, অন ইয়ারে, কারণ কণ্ঠটা সম্বন্ধে একটু কিছু বল। তোর যদি আবার ওই পোড়ার গন্ধ পাচ্ছিস আজকে তারপরও বল, তোর জায়গাটা কি অটোমেটিকলি নিয়ে নিতে পারে না মেয়েটি?
না গুরু, এটা কি ভাবে বলে
সব ঠিক আছে, চেয়ার ছাড়বে না এই ছিল আমাদের শারমিন আজকে গত অনুষ্ঠানের সর্বোচ্চ শেয়ার যিনি করেছেন। তো এইভাবে যারা শেয়ার করতে চাও তারা প্লিজ আমাদের সাথে কানেক্টেড থাকো আমাদের লিমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। আফরিন আফরিন সুন্দরীতম, এই ফিল আর আসবে না, রাইট? শেষ মুহূর্তে কিছু বলার আছে? না,
শেষ মুহূর্তে একটা কথাই বলবো, আসলে ওকে ছাড়া আমার লাইফের কোন অর্থ আমি পাচ্ছি না, খুঁজে অনেক খুঁজে ট্রাই করেছি পাচ্ছি না। ও আসার পরে আমার লাইফটা কমপ্লিট হয়েছিল, এখন আবার ইনকমপ্লিট হয়ে গেছে। আমি অনেক রেসপন্সিবিলিটি থেকে বা অনেক কিছু থেকে অনেক কিছু করতে হচ্ছে আমাকে বা সার্ভাইভ করে যেতে হচ্ছে, বাট এটার আসলে কোনো মিনিং আমি খুঁজে পাচ্ছি না। ট্রাই করছি খোঁজার বাট এখন পর্যন্ত পাইনি।
এত মনোযোগ দিয়ে কেউ আর দেখবে না, এত দরদ দিয়ে কেউ আর ভাববে না, এই চোখটা কারো কাছে এত বেশি ইম্পর্টেন্ট আর হবে না। মানুষ তো তোমার সৌন্দর্য দেখবে, তোমাকে নিয়ে এমন এবাদত আর কেউ কখনো করবে না। বাইর হলে নিজের চোখ ফেলে দিয়ে দেখবার মতো মানুষের আসলে অভাব হবে না, যেহেতু সুন্দরী তুমি।
হয়তো আমাকে অনেকে দেখে বাট আসলে আমি না ওই একটা মানুষকেই খুঁজি, কিন্তু আসলে পাই না। বাট ফেসবুকে সব জায়গা থেকে আমাকে অনেক ভাবে ব্লক করে দিয়েছে, বাট তারপরও না আসলে মানে ফেসবুকে আবার
আসতে চাও? জীবনকে দ্বিতীয় একটা সুযোগ দাও, সেকেন্ড ইনিংসে যাও, জীবনটাকে আরেকবার সুযোগ দিয়ে দাও, একটা ইউনিক টার্ন নাও। ধরে নাও তোমার সাথে তোমার ভালোবাসার মানুষ, ওকেও কি রাশেদ বলেই ডাকতে নাকি অন্য কোনো নাম দেওয়া ছিল?
কখনো নাম দেওয়া হয়নি, ম্যাক্সিমাম টাইম ওকে বাবু বলতাম।
ওকে, তোমার রাশেদ, তার সাথে যে যে অ্যাটিটিউড, যে যে বিহেভ তোমার পক্ষ থেকে ছিল, সেটা যদি আজকের তারিখ থেকে বাদ দেওয়ার চিন্তা করো, সেটা কিন্তু কখনোই ভেতর থেকে বাদ হবে না। বরং আমি বলছি কি, নতুন করে আজকের আজকের পর থেকে জীবনটাকে আরেক দফায় সুযোগ দাও। যে যে ভাবনাগুলো তৈরি হতো রাশেদ যখন তোমার জীবনের সাথে ছিল তখন, যেগুলো নিয়ে ওর মধ্যে ক্রাইসিস ক্রিয়েট হতো, যেগুলো নিয়ে কষ্টের এক শূন্যতা তৈরি হতো, যেগুলো নিয়ে হাহাকার দেখতে তুমি তার চোখে মুখে, সেই ব্যাপারগুলো আস্তে আস্তে ভেতর থেকে হারিয়ে ফেলো, ভেতর থেকে একেবারে মূলোৎপাটন করতে শেখো। এবং প্লিজ সময়ের পরে ছেড়ে দাও, আমি গুরু এতে শান 100% কনফিডেন্ট, অত্যন্ত যত্ন করে মনোযোগ দিয়ে তোমাকে খেয়াল করছে নির্দিষ্ট একটা দূরত্ব থেকে, এক্স্যাক্টলি যা যা চাইও, এক্স্যাক্টলি তোমার ভালোবাসার মধ্যে যা যা পেতে ভালোবাসেও নিজেকে সমর্পণ করো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। আই জাস্ট গ্যারান্টি ইউ ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের বিরতিতে তোমার কাছে ফিরে আসবে। তোমার কথাটা এটা মেনে নিও তুমি। কেন জানি মন বলছে সবকিছু সরে বাঁচতে বাধ্য, সবকিছু ঠিক হতে বাধ্য। আবার নতুন করে কষ্ট জানো তুমি না দাও, তোমার দেয়া কষ্ট ওর জন্য কোন আগুনের লেলিহান শিখার চাইতেও কিন্তু অনেক বেশি সুতীব্র। যে মানুষটিকে এত বেশি সে ভালোবেসেছিল, যার প্রশ্নে এত বেশি পজিটিভ সে, তার কাছ থেকে কোনোভাবে আর নতুন করে কষ্ট পেতে সে চায় না, তার নির্দিষ্ট দূরত্ব থেকে অনেক যত্ন সহকারে তোমাকে ভালোবাসে। শুধু আশ্বস্ত করো তুমি তোমার মাঝে তোমার সেই পরিবর্তনগুলো নিয়ে আসার মধ্য দিয়ে, যে জান আমার যে চোখে তুমি দেখতে চাও এখন ঠিক সেভাবে এসে গেছে, যেভাবে তুমি হাত দিয়ে আমাকে স্পর্শ করতে চাও দেখো আমার হাতটা ঠিক সেভাবেই প্রস্তুত হয়ে আছে, যেভাবে তুমি ভালোবাসতে চাও দেখো জান তোমার ন্যায় না ঠিক সেভাবে তোমার সামনে প্রস্তুত আছে, যেভাবে তুমি বিশ্বাস করতে চাও তোমার ন্যায় না তোমার মনের মতো করে বিশ্ব সেই বিশ্বস্ত হয়ে আছে, সমস্ত ভালো লাগা ভালোবাসার শুরু তোমাকে থেকে শেষও তোমাকে, সময়ের সাথে সাথে এই ভাবনার জায়গাগুলো তার মেরামত হবে, সমস্ত কিছু ঠিক হবে, ইনশাআল্লাহ তোমার কাছে সে ফিরে আসবে। ইউ জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম। ওকে
গুরু, আমি ওর সাথে একটু কথা বলতে চাই, অনেকদিন ওর ভয়েসটা শুনি না।
ওকে, আমরা তোমাকে তার জন্য সময় দিলাম মাত্র 3-4 মিনিট, তার আগে আমরা একটু চেষ্টা করতে পারি যদি সেল নাম্বার থাকে তোমার সেই নাম্বারে ফোন দেওয়ার, আর যদি ওয়েট করতে পারি টু গেট ব্যাক হিম, বাট আমি খুব কনফিডেন্টলি বলছি তোমার ভালোবাসার জায়গাতে যদি সততার কোনো কমতি না থাকে, বাট যা চোখে তোমার কোনো কিছু করা যাবে না, শুধু এই কথাটা আমি বারংবার বলছি, জাস্ট ডিপেন্ড অন টাইম for the right time and of course sab kichu thik hote baddho, of course shure bashi baste baddho, kono uddog nibe na kono chesta korbe na, chesta shudhu moner bhetor theke poripurno bhabe je koshto gulo diyechhile intentionally or unintentionally shei jinish gulo mon theke shothik bhabe binirman kora, shothik bhabe meramot kora, যাতে করে দূর থেকে যখন খুব ক্লোজলি তোমাকে অবজার্ভ করছে তখন তার ভরসার জায়গাগুলো তৈরি হয়ে যায়। তদ্বিরে যেও না, ওর কাছে ছুটে চলে যাওয়ারও প্রয়োজন নাই, জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম, সবকিছু ঠিক হতে বাধ্য। ভালোবাসার সেলফ একটা ক্ষমতা আছে, ভালোবাসা নিজেই ব্যস্ত হয়ে পড়ে তখন প্রকৃতিকে সাথে নিয়ে ভালোবাসারই অপাখ্যান পরিপূর্ণ করবার জন্য। আমরা একবার ট্রাই করবো তার সাথে ফোনে কমিউনিকেট করা যায় কি না, এবং কিছুক্ষণ ওয়েট করবো এবং অনুষ্ঠান শেষের দিকে কিছু
तेरे बिना मैं कैसे जीऊं, आजा रे यूं ही तड़पा रहा तू मुझको, जाने रे
রাশেদ, উই আর ওয়েটিং ডিয়ার। এমন ভালোবাসা বাংলাদেশের স্টুডিও এমন কিন্তু সবসময় রিফ্রেশমেন্টের কথা বলে, এমন সবসময় মানুষের ভালোবাসার কথা বলে, এমন সবসময় উচ্ছ্বাসের কথা বলে, এমন সবসময় সমস্ত জীর্ণতাকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলে। এমন মানে হচ্ছে ভালোবেসে পৃথিবীটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই প্রেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আহ্বান জানাচ্ছি রাশেদ, প্লিজ রিসিভ দ্য ফোন কল। প্রেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিও আরেকবার ম্যাজিকের সাক্ষী হয়ে থাকুক আজকে। উই আর ওয়েটিং, তোমার ভালোবাসার মানুষ অপেক্ষা করেছে। আমি যে চমৎকার ওই শায়রিটা বলতে পছন্দ করি, মেহেদি রং লাতি হে সুখ জানে কি বাত, আর মহব্বত ইয়াদ আতি হে পিছড় জানে কি বাত, তো হাড়ে হাড়ে টের পেয়েছে তুমি চলে যাওয়ার পর যে তুমি ওর জীবনে কতখানি মূল্যবান। এক্স্যাক্টলি তোমার ন্যায় না রাশেদ, তোমার ন্যায় না, অদ্ভুত সুন্দর এই মানুষটি, শুধুই তোমার অপেক্ষায়, তোমার স্পর্শে পরিপূর্ণ হবে সে প্রতীক্ষায়। প্লিজ রেসপন্স দ্য ফোন কল, আমরা চেষ্টা করছি কেমন ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে তোমাকে ফোন দেওয়ার। প্লিজ রিসিভ দ্য ফোন কল। এই কেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিও অনেক ম্যাজিকের সাক্ষী, আরেক দফা আজকে একটা ম্যাজিক তৈরি হতে যাচ্ছে বলেই আমার মনে হয়। রিসিভ দ্য ফোন কল রাশেদ, উই আর ওয়েটিং, আমরা ফোন দিচ্ছি, প্লিজ ফোন ধরো। রাশেদ প্লিজ রেসপন্স দ্য ফোন কল, তোমাকে ফোন করছি, রিং হচ্ছে কিন্তু, প্লিজ ফোন ধরো। সম্পর্কে কিছু সময়ের বিরতি হতেই পারে মানুষের জীবনে, সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট ব্যাপার রাশেদ যে সে বুঝেছে যে তুমি তার জীবনের জন্য কত বেশি ইম্পর্টেন্ট, তোমার সাথে যে কোনো কিছুর বিনিময়ে সম্পর্ক করতে চায়। তো প্লিজ রেসপন্স দ্য ফোন কল। এখনো কোনো কিছুই শেষ হয়ে যায়নি রাশি, তোমার সুন্দরী তোমার সে ভালোবাসা মানুষটি তোমারই আছে, পরিপূর্ণভাবে তোমার আছে। জীবনের শুরুতেই মার চলে যাওয়া, জীবনের শুরুতেই অসম্ভব প্রাণঘাতী একটি রোগের কাছাকাছি হওয়া, সবকিছুকে পেছনে ফেলে দিয়ে দেন ফাইনালি চেষ্টা করেছিল তোমার হাত ধরে একটু সুখী হওয়া, একটু ভালো থাকার। ভুল হতেই পারে রাশেদ, ভুল হতেই পারে, ভুল হওয়ার মানে এই না যে সে মানুষটিকে একদম জীবনমৃতের মতো মেরে ফেলা, ভুল হওয়ার মানে ওখান থেকে আবার নতুন করে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলা। তোমাকে পেতে চায় তার জীবনে সমস্ত কিছুর বিনিময়ে। Come back, Rashid, we are waiting. Please respond. আমি সহ দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ যারা ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সাথে কানেক্টেড আছে, ইউ অল আর ডেসপারেটলি ওয়েটিং টু কানেক্ট উইথ ইউ রাশেদ, মেয়েটি অসম্ভব ভালোবাসে তোমাকে, অসম্ভব ভালোবাসে। তুমি চলে যাওয়ার পরে খুব ভালোভাবেই টের পেয়েছে কতখানি ইম্পর্টেন্ট ছিল তুমি তার জীবনে, কি পাগলের মতো তোমাকে ভালোবেসেছিল। হয় না যে একসাথে থাকলে অনেক সময় টের পাওয়া যায় না, বিচ্ছেদের পর বোঝা যায় ভালোবাসার সুতীব্রতা কেমন ছিল। ফিরে আসো, ফিরে আসো এই কারণে যে পৃথিবীতে সবকিছু চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ভালোবাসা, সবকিছু চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেম। স্বর্গ থেকে আসা এই অনুভূতি সবার কপালে জুটে না রাশে। ইউর ব্লেসড যে তুমি পেয়েছ এই ভালোবাসা। ভুল হতেই পারে, দেখো সমস্ত ভুলকে পেছনে ফেলে দিয়ে তোমার কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করছে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে। প্লিজ কাম ব্যাক ডিয়ার। সো উই আর ট্রাইং লাস্ট টাইম, শেষ সময়ের জন্য চেষ্টা। যদি আজকে ফোনে নাও পায়, খুব কনফিডেন্টলি আমি বলছি সবকিছু ঠিক হয়ে যাবে, আস্থা রাখো আমার উপরে, সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে, তুমি কথা বলতে থাকো আশাকে উদ্দেশ্য করে, কিছুই হয়নি এই মনে করেই কথা বলো, বিকজ আই নো সবকিছু ঠিক হয়ে যাবে।
আমি জানি না আসলে রাশেদ তুমি কেমন আছো, আমাকে হয়তো বলছো অনেক ভালো আছো, কিন্তু আমি জানি তুমি ভালো নাই। এতটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আমার মতো ভালো তোমাকে কেউ বাসবে না। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন বাসবো, সারা জীবন দরকার হলে অপেক্ষা করবো তোমার।
দিস ইজ দ্য স্পিরিট অ্যাকচুয়ালি, এবং নিজেকে রাশেদের উপযোগী করে তোলা, রাশেদের যে ভালো লাগা মন্দ লাগার প্রসঙ্গগুলো ছিল অপেক্ষায় আছে যখন তার মনের, ইনফ্যাক্ট সে তার নিজের রঙে তোমাকে রাঙাতে চায় না, বাট যে জিনিসগুলো পছন্দ হওয়ার মতো না একজন ভালোবাসার মানুষের ব্যাপারে প্রাধান্য দেওয়া উচিত, সেগুলো তো অ্যাটলিস্ট তুমি মেনটেন করবে, এই এতটুকু আশা তোমার কাছে আমি রাখলাম।
এবং এতটুকু তো করতে পারবে, এক্স্যাক্টলি,
এবং জাস্ট ওয়েট ফর দা রাইট টাইম। ওকে ডিয়ার, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আস্থা পাচ্ছ তো, মনে জোর পাচ্ছ কিনা? পাচ্ছো?
আমি আসলে বিলিভ করি ও আমাকে এখনো লাভ করে।
একদম তাই, একদম তাই, এবং সবকিছু ঠিক হয়ে যাবে, সেই প্রতীক্ষায় থাকলাম। কারণ প্রেমুন ভালোবাসার বাংলাদেশের স্টুডিও শুধুই উচ্ছ্বাসের কথা বলে, শুধুই আশার কথা বলে, শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি আমি, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালো লাগা। সবাই জীবনটাকে অনেক বড় করে বাঁচুক, কোনো একদিন আবারও নায়নাকে সাথে নিয়ে, রাশেদকে সাথে নিয়ে প্রেমুন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আমরা ভালোবাসার গল্প, ভালোবাসার সেলিব্রেশন করবো, এই বিশ্বাস আমার আছে। কারণ অফকোর্স এভরিথিং উইল বি সেটল ডাউন, যেটা আমার ভিতর থেকে কেমন যেন একটা একটা তাগিদ অনুভব করছি, এবং অফকোর্স এগুলো সব ঠিক হয়ে যাবে। তো আজকে আমরা চেষ্টা করেছিলাম, রাশেদকে ফোনে পাইনি, বাট বিশ্বাস সব কিছু সেটল ডাউন হয়ে যাবে। বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া, সবাই অনেক ভালো থাকুক, পরস্পরকে ভালোবেসে ভালো রাখুক। ভালোবাসি, ভালোবাসা রিলেটেড সমস্ত কথা, শব্দ, বর্ণ, সুর, এই গানটা, এই কবিতাটা, ওই প্রকৃতিটা, ওই ঠান্ডার আগে, শীতের আগে, ওই যে গাছ থেকে পাতা পড়ার শব্দটা, সকালের শিশির তাঁত, দুর্বা ঘাসটা, তোমার হাতটা, তোমার চুলের গন্ধটা, তোমার শাড়ির আঁচলটা, তোমার সাথে একসাথে পা ফেলে যাওয়াটা, তোমার পায়ে আলটো করে আলটা দিয়া দেবে তা তোমার হাতের মেঘে দিত চমৎকার এই বধুলিটা আমাদের হাত ধরে আসে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আমাদের সন্তানটা
আপনারা শুনছেন কেমন ভালোবাসা বাংলাদেশ তাসমিয়া আসির সাথে। আমরা যখন শুনছিলাম নায়লার ভালোবাসার কথা, নায়লা না ন্যানা ভালোবাসার কথা, তাই না? অসম্ভব সুন্দর চোখের অধিকারী। আমি এরকম ভালোবাসার গল্প বারবার শুনতে চাই, হাজার বার শুনতে চাই, লক্ষ কোটি বার শুনতে চাই। কার মুখে? তোমাদের মুখে। তাই তোমাদের ভালোবাসার গল্পগুলো যদি আমাদেরকে জানাতে চাও, ন্যানার মতো তার ভালোবাসার কথাটা মনের মানুষের কাছে পৌঁছে দিতে চাও, লাখো মানুষের কাছে, তোমাকে যেটা করতে হবে, আমরা অলরেডি আমাদের ঢাকা এফএম এর যে ফ্যান পেজ আছে, যার লিঙ্কটা facebook.com/ilovedhakaFM, সেখানে একটা পোস্ট করেছি ক্লেমেন্ট ভালোবাসা বাংলাদেশের আজকের আমাদের অতিথির ছবি। সেখানে অলরেডি আমরা গুরু ইতিশ্রামের একটি ফ্যান পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, ফেসবুক ফ্যান পেজের লিঙ্ক। সেই লিঙ্কে গিয়ে লাইক দিতে হবে এবং তারপরে যেটা করতে হবে, সেই পেজে ইনবক্সে গিয়ে পোস্ট করতে পারো, কমেন্ট করতে পারো তোমার ভালোবাসার কথা, আর ইনবক্স করে জানিয়ে দিতে পারো আমাদেরকে তোমার ভালোবাসার কথা। সাথে ফোন নাম্বার কিন্তু দিতে ভুল হলে চলবে না। আমরা অবশ্যই ভালোবাসা বাংলাদেশের টিম, ক্লেমন ভালোবাসা বাংলাদেশের টিম তোমাদের সাথে যোগাযোগ করবো। ক্লেমন মানে রিফ্রেশমেন্ট, রিফ্রেশমেন্ট মানে সজীবতা, আর সজীবতা মানে নতুন ভাবে জেগে ওঠা, নতুন উদ্যমে চলতে শুরু করা। তাই যে কথা দিচ্ছি আগামী বৃহস্পতিবার আবারও নতুন উদ্যমে, নতুন একটি গল্প নিয়ে, নতুন একজন ভালোবাসা মানুষকে নিয়ে আমরা চলে আসব ভালোবাসা বাংলাদেশ নিয়ে, ক্লেমন ভালোবাসা বাংলাদেশ নিয়ে। তার নিয়ে আজকে বিদায় নিচ্ছি। অ্যান্ড ইয়েস, ডোন্ট ট্রাই টু মিস মি।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।